This track was downloaded from FusionBD.com.
সবাইকে স্বাগত রহস্য কাহিনীর আয়োজন কুয়াশায়, এবং শুনছি দেবিস রেডিও 90.2। সাথে আছে আমি শারমিন, আর আমার সাথে আছে
আমি অনিন্দ,
আর অনেক বন্ধু আছে সাথে। সবাই খুব অপেক্ষা করে আছে আজকে কি গল্প হয়, কুয়াশার কি গল্প। আমি একটা স্টেটাস দিয়েছিলাম ফেসবুকে যে কুয়াশা আজকে রাতে যারা আছে তাদেরকে বলছিলাম আসছে কুয়াশা, একদম চুপচাপ খুব নিরিবিলি একটা পরিবেশ চাই এই আয়োজন শুনবার জন্য, যা কিনা ভয় না লাগলেও অনেকেই আছেন অনেক সাহসী আমি জানি, যে ভয় না লাগলে যদি পরিবেশটা মনে করিয়ে দেয় যে কিছু ঘটতে যাচ্ছে ভয়, কি বল অনিন্দ?
হ্যাঁ, তা তো অবশ্যই, কুয়াশা সবসময় ভয় থাকেই।
হ্যাঁ,
এখানে
সেটা খুনের কাহিনী থাকুক বা ভৌতিক কিছু থাকুক বা আদিভৌতিক থাকুক, ফ্রিকশন থাকুক, যাই থাকুক না কেন রহস্য থাকবে এবং ভয় দুটোই থাকছে। তো আমাদের লিখে পাঠাবার ঠিকানাটা আমি জানিয়ে দিচ্ছি, যে কোনো মোবাইল ফোন থেকে 8920 এই নাম্বারে SMS পাঠাতে পারেন। আর এছাড়া দুটো ফ্যান পেজ আছে, একটা ABC রেডিও FM 89.2 এই ফ্যান পেজে, এবং আরেকটি ফ্যান পেজ আছে আমার, RJ শারমিন, RJSHARMEEN, এখানে SMS পাঠানো যেতে পারে। ইতিমধ্যে প্রচুর SMS এসে গেছে, আমাদের গল্প শুরু হবে একটু আগে, এবং প্রতিবারের মতন এবারও একটা গল্প আছে আমাদের কাছে। বন্ধুর বন্ধু লিখে পাঠিয়েছেন মাহমুদুল হাসান উজ্জ্বল, তিতুমির কলেজ ঢাকা থেকে। সে তার লেখা একটি কাহিনী, যদিও সে একেবারেই লিখেছে, ছেলে তার লেখাটা আমি পড়বো একটু পরে, কিন্তু তার আগে কয়েকটা SMS আছে, অনেক ধরনের SMS গুলো পড়ে নিই তারপরে। প্রথমেই লিখেছে কুয়াশা, মাই নেম ইজ ফাহিম, লাভ ইট, মাই এজ ইজ 17 ইয়ার্স ওল্ড, বাট আই এম ব্রেভ। হ্যাঁ, কুয়াশা শুনতে গেলে কিন্তু প্রচুর সাহস চাই। আর আপনি ক্যান আই হিয়ার কুয়াশা টুডে তাসরুবা? তাসরুবা, অফকোর্স ইউ ক্যান, বাট ইউ হ্যাভ টু টেক দ্য পারমিশন ফ্রম ইউর প্যারেন্টস। আমি এবং বন্ধুদেরকে জানিয়ে রাখছি, যারা কুয়াশা শুনছেন অবশ্যই তারা শুনবেন না, বা আপনাদের বাড়িতে যারা এখন যাদের কথা বলবো এরকম যারা আছেন তারা শুনবেন। সেটা হচ্ছে যাদের হৃদরোগের সমস্যা আছে, চিত্ত একটু দুর্বল, ভয় পান খুব অল্পকেই, অসুস্থ কেউ, এবং বয়স্ক এবং অপ্রাপ্ত বয়স্ক, অর্থাৎ শিশু, বিশেষ করে অপ্রাপ্ত বয়স্ক বলে অনেক সময় দেখা যায় যে আমাদের যে গল্প পাঠিয়েছেন সেই দশম শ্রেণীর ছাত্র রেদওয়ান আহমেদ, তো দশম শ্রেণীর ছাত্র যদি গল্প লিখে পাঠাতে পারে কুয়াশায় তাহলে সে শুনতে পারে, কিন্তু একেবারে যারা শিশু, কারণ কিছু সাউন্ড এফেক্ট থাকে এরকম অনেক,
যে
হঠাৎ করে শুনলে না চমকে যেতে হয়, তো সেই ক্ষেত্রে বুঝতে থাকে যাদের হার্ট খুব উইক অসুস্থ তারা না শুনলেই ভালো, এবং তোমাদের বাড়িতে যদি পারমিশন দেয় তাহলে ডেফিনেটলি তোমরা শুনতে পারবে, তাছাড়া তুমি শুনতে পারবে
বাড়িতে
পারমিশন, তুমি ক্লাস এইটা পড়ো। তো আজকে তো আমার মনে হয় আজকের আমাদের যে কাহিনীটা একটু শুনতে পারো যদি বলে, না শোনাটাও আমি মনে করি না শুনলে বোধ হয় ভালো হবে তোমার জন্য, তারপরে শুনবে, যেদিন একেবারে না করে দেবে সেদিন আসলে শুনবে না, তবে আজকে দুটো 50-50 চান্স আছে তোমার, তুমি শুরু করো, তোমার বাড়ি থেকে যদি বলে শুনতে পারো, আর কালকে যদি পরীক্ষা না থাকে স্কুল না থাকে তাহলে ডেফিনেটলি শুনবে। আর মোহাম্মদ ফিরোজ চৌধুরী লিখে পাঠিয়েছেন সাভার থেকে, আজকের কুয়াশার শুরুতেই কুয়াশা টিমকে জানাই অনেক অনেক ভালোবাসি সবাইকে, অনেক ধন্যবাদ ফিরোজ চৌধুরী। আমি জানিয়ে দিচ্ছি আসলেই এই কুয়াশার আয়োজনটি কৃতিত্ব পুরো কুয়াশা টিমের,
এবং কুয়াশা টিমের থেকেও আমরা তাকে ধন্যবাদ জানাতে পারি।
হম, নিশ্চয়ই। আর কুয়াশা লিখেছে নাজাফি, এই প্রোগ্রামটির নাম কুয়াশা হলো কেন? এই প্রোগ্রামটির নাম কুয়াশা হলো এই জন্য, আমি দুটো কারণ আছে, প্রথম দ্বিতীয় কারণটা আগে বলি, যে না প্রথম কারণটা হচ্ছে যে কুয়াশা যখন তৈরি করবার প্ল্যানটা আমি নিলাম, পরিকল্পনাটা করছিলাম যে কুয়াশাটা কি হবে, রহস্য থাকতে পারে সবকিছু, মানে রহস্যটাই মেইন ছিল তখন সেই বিষয়ের মধ্যে, কারণ ভূতের গল্প দেখা যাচ্ছে একটা রহস্যই থাকছে, আমরা জানি না আসলে কি ভূত ছিল সেটা কি ছিল না, খুনের ঘটনাতেও দেখা যাচ্ছে সত্যিকার হত্যাকাণ্ডে দেখা যাচ্ছে রহস্য, কে খুন করেছে আমরা জানি, একদিন শেষে আমরা জানতে পারি। হ্যাঁ, তো সেই সমস্ত কালে কুয়াশা মানে হচ্ছে মিস্ট বা ফগ, কুয়াশা থাকলে যখন শীতকালে কুয়াশা পড়ে আমরা কি দেখতে পাই কুয়াশার অন্তরালে কি আছে বা কুয়াশার ওপারে কি আছে। কুয়াশার আস্তে আস্তে যত একটু একটু করে হালকা হয় বা যত ভেতরে আমরা প্রবেশ করি আস্তে আস্তে আমরা পুরো জিনিসটা জানতে পারি, সেটা একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে আমাদের যে স্টেশন হেড সানাউল্লাহ, তিনি দিয়েছিলেন এই নামটি, তো সেই কারণে এটা চিন্তা করে উনি দিয়েছেন নামটি, সে কারণে এটার নাম কুয়াশা। আর হ্যালো আপু, কুয়াশা প্রোগ্রামে আমি তোমাদের নতুন বন্ধু, আমি চাই তোমাদেরকে তোমাদের এই প্রোগ্রামে বাংলার সমস্ত মানুষ জানতে পারে এবং যেন শোনে অনেক অজানা কথা। নামটা লিখে পাঠাওনি, অনেক ধন্যবাদ তোমাকে। আমরা অনেক অজানা কথা, আমরা এমন কিছু ঘটনা, বিশেষ করে চাঁদনি হত্যাকাণ্ড যে ঘটনাটা হয়েছিল, অনেক তুমি তখন ছিলে না, সেটা বেশ আলোড়ন সৃষ্টি করেছিল এবং এখনো অনেক বন্ধু প্রতিদিনই আমাদেরকে লিখে পাঠায়, কেউ না কেউ লিখেই পাঠায় যে তারা ভুলতে পারে না, ভীষণ মর্মস্পর্শী ভয়াবহ ঘটনা ছিল সেটা।
আমি না আসলে আমি শুনেছি আসলে ঘটনাটা একটু অন্যরকম।
আর কুয়াশা প্রোগ্রামে তুমি, আমি তোমাদের নতুন বন্ধু, তো আমাকে আমি চাই, আচ্ছা সেটা পড়েছি, আমি সরি, আমি একটু থ্যাংক ইউ শামিন আপু। রুনা মানিক টঙ্গি থেকে লিখেছে, আর লিখেছে হানিফ, হানি তুমি শুধু আমার আছে কি, আচ্ছা অন্য বোধহয় ভুল করে পাঠিয়ে দিয়েছি, এটা কুয়াশার আয়োজন চলছে, এটা কোনো প্রেমের আয়োজন নয় আজকে, আর এখানে অন্য কোনো কথা লিখা যাবে না, শুধু কুয়াশা শুনে অনুভূতি কেমন হচ্ছে সেটা বা অন্য কোনো প্রশ্ন থাকলে, আজকের কুয়াশাটা কি, আমাদের প্রোমো যেটা বাজিয়েছি সেটা শুনে কি মনে হচ্ছে সেগুলো। আর আমি আগে এভাবে এসএমএস করে নিচ্ছি কারণ আমি চাই না অনিন্দ মাঝখানে কোনো ইন্টারাপশন হোক, কারণ মাঝখানে কথা বলে বন্ধুরা একটু খেপে যায়, রাগ করে যে গল্পের মাঝখানে তো কথা হচ্ছে কেন। আর এই ফাঁকে এসএমএস পড়তে পড়তে কাজের কথা আরেকবার একবার জানিয়ে দিই, কারণ সময় পরে পাবো কিনা আমি জানি না। চারিদিকে এত অফার, এত হাতছানি, মোহে পড়ে বিভ্রান্ত না হয়ে ১১ জুলাই ২০১৩ কিংবা এর আগে বন্ধ থাকা গ্রামীণ ফোনের সিম চালু করে মাত্র ১১ টাকা রিচার্জ করেই পাচ্ছ ৪.১৭ পয়সা প্রতি ১০ সেকেন্ড যে কোনো জিপি নাম্বার এবং ১০ পয়সা প্রতি ১০ সেকেন্ড অন্যান্য অপারেটরের, রাত দিন ২৪ ঘন্টা। আর সাথে থাকছে ফ্রি ১০০ MB ইন্টারনেট, বিস্তারিত জানতে ভিজিট করো www.graminphone.com এই ঠিকানায়। চলে যাচ্ছে আবারও এসএমএস এ, বন্ধুরা দেখি কি জানতে চাই আজকে কুয়াশা সম্পর্কে। আলমগীর কক্সবাজার থেকে লিখেছে, হাউ আর ইউ আপু, আপু কুয়াশা কখন শুরু হবে আর টেকা যাচ্ছে না, মনে হচ্ছে আজকে কুয়াশা খুব সুন্দর হবে। কুয়াশা সবসময় খুব ভালো হয়, প্রতিবারই আমরা চেষ্টা করি ভালো কিছু, আরো রহস্যের, আরো ভয়ের, বা আরো যাতে তোমরা বা আপনারা সবাই আকৃষ্ট হন সেরকম একটা কিছু দেয়ার, সেরকম একটা গল্প দেয়ার। এবং মজার বিষয় হচ্ছে যে আমরা গত কয়েক সপ্তাহ যাবৎ শুধু মাঝখানে বোধহয় একদিন ছিল না, আমরা কিন্তু আমাদের শ্রোতা বন্ধুরা আমাদের কিছু গল্প পাঠাচ্ছে, সেই গল্প দিয়ে কিন্তু এখন কুয়াশা চালাচ্ছি, সবচেয়ে ইন্টারেস্টিং এটা, এবং এটাই অনেক বড় প্রাপ্তি, কুয়াশা অনেক বড় প্রাপ্তি,
নিয়ে যাওয়ার জন্য গল্প পাঠাচ্ছে, মানে তারা ইনভলভ হয়ে যাচ্ছে,
পুরো আমাদের কুয়াশার সঙ্গে খুব ভালোভাবে ইনভলভ হয়ে যাচ্ছে তারা। আমি কুয়াশার সব পর্বটা শুনি, শুনছি, কিন্তু গত পর্বটা শুনে আমি খুবই ভয় পেয়েছি। প্লিজ আপু দয়া করে আরো পুতুল ও ভূতের গল্পটা, ওই পুতুলের ওই গল্পটা শোনাবে না। কি নাম তোমার, মায়া চিন কাপ্তাই, এটা আসলে ভেঙেছি পরের থেকে, এটা কিনা এটা ঠিক বোঝা যাচ্ছে না। তা আমি একটা কথা বন্ধুদের জানিয়ে দিচ্ছি, ১৬৪ অক্ষর ১৬৪ লেটার্স এর মধ্যে যদি এসএমএস পাঠাও তাহলে সেটা সম্পূর্ণ আসবে, তার বেশি যদি পাঠাতে চাও, মনে করো যদি লেখাটা বেশি হয়ে যাচ্ছে তাহলে দুবারে পাঠাও কিংবা তিনবারে পাঠাও, তাহলে পুরোটা আসবে, নইলে কিন্তু অন্যের এসএমএস মাঝখান দিয়ে ঢুকে যায়। আর আরেকটা কথা হচ্ছে, আগামীকাল থেকে আরেকটা নতুন জিনিস শুরু হচ্ছে, একটা সারপ্রাইজ থাকছে, সেটা হচ্ছে আমাদের 8920 তে, কিন্তু আগামীকাল থেকে, আজকে থেকে না, আজকে 8920 তে পাঠাবে, একটা বিশেষ নাম্বারে পাঠাতাম, কিন্তু সেটা আমি এখন বলবো না, আমি যখন বিদায় নেব কুয়াশা শেষ করে তখন জানিয়ে দিয়ে যাবো, কারণ এখন যদি জানাই তাহলে একটা কনফিউশন তৈরি হতে পারে। শরীফুল লিখেছে, গাজীপুর থেকে নিকশ আধার, আমি একা শুনছি, চমৎকার। রাখাল সৈকত থেকে, চাই লাভ ইউ শারমিন অ্যান্ড আই লাভ কুয়াশা, ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড, বোধহয় লিখতে চেয়েছিল সেটা আসেনি পুরোটা। রাব চিটাগং থেকে লিখেছে, আজকের কুয়াশা বেশ দারুণ হবে, আমার মনে হয় এটা সবাই প্রেডিক্ট করছে আমাদের প্রোমোটা শুনে, আমরা যে প্রোমোটা বাজিয়েছি এতদিন দুদিন ধরে। শামিন আপু আগামীকাল আমার বিয়ে, তোমার দাওয়াত রইল আপু, সাদমান চিটাগং। আগামীকাল যখন বিয়ে, আজকে না হয় কুয়াশা নাই শুনলে, কারণ বিয়ের আগের দিন বিয়েটাই, যেই ছেলেই বিয়ে করুক আর মেয়েই বিয়ে করুক, আমার মনে হয় বিয়েটা বেশ ভীতিকর, যে বিয়ে করছে টেনশন এবং ভয় থাকে। তা আজকে রাত্রি থেকে যদি ভয় পেতে থাকো তাহলে কালকে কি হবে? সুতরাং আজকে তুমি বরং ভাই বাদ দাও। রিফাত লিখেছে ভৈরব থেকে, আপু আজকে আমার কাজিন জাভেদ ফার্স্ট টাইম কুয়াশা শুনছে, আশা করি আজকের আয়োজনটা অনেক রহস্যময় হবে। ডেফিনেটলি
আমরাও আশা করছি।
হ্যাঁ, তানিম লিখেছে কেরানীগঞ্জ থেকে, তার এজ হচ্ছে 16, লিখেছে আমার কাকি রুবাইয়া শুনছে, আমার ভয় করছে। খুব চালাক বন্ধুরা সবাই, যাদের অপ্রাপ্ত বয়স্ক, যারা শুনতে মানা করছে, তারা কেউ কাকি মামি চাচি মা, যাতে আমি বলতে না পারি যে না তোমরা শুনো না, কেউ সঙ্গে কেউ আছে। সুতরাং গার্জিয়ান যখন সঙ্গে আছে তখন আমার কোনো আর চিন্তা নেই, যদি খুব ভয় পেয়ে ফিট টিট হয়ে যায় সেই ক্ষেত্রে এবিসি কর্তৃপক্ষ বা আমি একেবারেই দায়ী থাকবো না। আচ্ছা, মিরাজ লিখেছে, মিরাজ মিথিলা ফোন নাম্বার পাঠিয়েছে, আমি বুঝলাম না কিছু। আলামিন কালিয়াকোট থেকে লিখেছে, কেমন আছো আপু এন্ড ব্রাদার? আমরা ভালো আছি। আর শিমুল কক্সবাজার থেকে লিখেছে, আজকের কুয়াশা মনে হয় খুবই ভয় হবে, তাই না সাহেব? আপু দেখো কি হয়, আমি আগে থেকে কিছুই বলবো না, তোমাদের প্রেডিকশন যে যেরকম করতে থাকো সেটা আমাকে লিখে পাঠাতে পারো, আমি সেটা শুধু পড়ে শোনাবো, বাকিটা তোমাদের শুনতে হবে কান দিয়ে, খুব মনোযোগ দিয়ে এবিসি রেডিও এফএম 89.2 টিউন করে। হাসান লিখেছে, আমি আমার বন্ধু আসাদুজ্জামান, তোমাকে সবসময় শুনি, আজকের গল্পটা মনে হয় ভূতের গল্প হবে, হতে পারে। চিটাগাংয়ের মামুন লিখেছে ফটিকচুরি থেকে, ওর নাম হচ্ছে অনিন্দ, আমার সঙ্গে যে আছে, আর তুমি যে কথাটা বলতে চেয়েছো সেটা এখন এই মুহূর্তে আমরা কুয়াশার বলতে চাচ্ছি না, আমরা রহস্যের মধ্যে আছি। কুয়াশার শিডিউল চেঞ্জ করা যায় না, প্রতিদিন ক্লাস থাকে বলে কখনো পুরোটা শুনতে পাই না। সেবতী, শুনতে যদি না পাও আমরা ডাউনলোড করার ব্যবস্থা রেখেছি, আমাদের আর্কাইভে গিয়ে তুমি ডাউনলোড করে শুনতে পারবে, এবিসি রেডিও bd.fm লগ ইন করে সেখানে ঢুকে সংগ্রহশালা লেখা আছে দেখবে, যেটাকে আমরা আর্কাইভে বাংলা হচ্ছে সংগ্রহশালা, সেখানে গিয়ে সেখানে ক্লিক করতে হবে, সেখানে ঢুকে তার ভেতরে কুয়াশা নামে যে ফোল্ডারটা আছে সেখান থেকে ডাউনলোড করে তোমাকে আজকে পর্বটি শুনতে হবে, অন্যান্য পর্ব সেখানে দেওয়া আছে। শ্যামিন আপু কেমন আছো? আমার বয়স 15 কিন্তু আমি অনেক সাহসী, আমি কি কুয়াশা শুনতে পারি? হ্যাঁ শুনতে পারো, তোমার যখন অনেক সাহস আছে তোমার বাড়ির লোকজনকে জানিয়ে শুনতে হবে, তাহলে আমার কাছ থেকে অনুমতি কেন নিচ্ছ? আমি তো জানিয়ে দিয়েছি, বাকিটা তোমাদের উপর ডিপেন্ড করে, তোমরা আমার কাছ থেকে অনুমতি নিচ্ছ, আমি হ্যাঁ বললে পরে যদি সত্যি ভয় পেয়ে ফিট হয়ে যাবো, যেটা বলছিলাম যে অতিরিক্ত ভয় পায়, তখন বলবে যে শ্যামিন তো বলেছে শুনতে, তাই শুনেছিলাম। সুতরাং বাড়ি থেকে পারমিশন চাই, আগে বাড়ির লোকের পারমিশন নিয়ে নাও। হাই আপু, আমি হাসান, আমি তুমি নতুন বন্ধু সিদ্ধার্থ বুয়েট থেকে লিখেছে, এবিসি রেডিওতে লেট নাইট প্রোগ্রাম গুলো অসম্ভব ভালো, থ্যাংকস টু এবিসি রেডিও অ্যান্ড অলসো শ্যামিন আপু ফর কুয়াশা, ইউ আর মোস্ট ওয়েলকাম ব্রাদার। আর লিখেছে আবু বকর ড্যামরা থেকে, শ্যামিন আপু আগের কুয়াশাটা শুনেই আমি মরে গেছি, তুমি আমাকে কুয়াশা শোনার ব্যবস্থা করে দাও। তা আমি এদের কুয়াশা শোনার ব্যবস্থা করে দিচ্ছি, আমি এবং এবিসি রেডিও, আবার নতুন করে কি মানে কি ভয় কম পাওয়ার, আমরা একটা কাজ করেছি আমার মনে, আমরা যে সপ্তাহে খুব বেশি ভয় রাখি তাহলে কি করবো, পরের সপ্তাহে একটু কম ভয় দেখাবো নাকি পরের সময় ভয়টা আরো বেশি বাড়িয়ে দেবো? আস্তে আস্তে ভয় মাত্রাটা, ভয় কিন্তু নানা রকমের হয় তাই না অনিন্দ্য? নানা রকমের ভয় হয়, কেউ ভূত ভূত নেই তারপরে মনে ভূতের অস্তিত্ব আছে বলে মনে করে ভয় পায়, আবার এমনও কিছু আমরা মাদার কেসের কাহিনী শুনিয়েছি যেগুলো শুনে আমাকে অনেকেই লিখে পাঠিয়েছে, আমি ওই চিন্তা করি সেখানে তো ভয় কিছু ছিল না কিন্তু তার মধ্যে ভয় পেয়েছে, আসলে ভয় না, ওই মর্মান্তিক কাহিনীগুলো এত বেশি টাচ করেছে সেটা থেকে মনে মধ্যে একটা ভয় অথবা হয়তো বা একটা ইনসিকিউরিটি তৈরি করে মানুষের ভেতরে যে আমারও তো এরকম হতে পারছে বা ওই জায়গায় আমি থাকতে পারতাম। একটা মানুষ যখন খুন হয় তখন তো তখন কিন্তু সে খুব অসহায় থাকে, সেই অসহায়ত্বটা যখন ফিল করে কেউ তখন কিন্তু ভয় লাগে, আমার মনে হয় আমি যদি থাকতাম তাহলে কি হতো, এটা এটা এক ধরনের ভয়। আচ্ছা শ্যামিন আপু, আমি আপনার ফ্যান পেজে সদস্য হলাম, আপু আমি চাই আজকে সুন্দর গল্পটি একটানা শোনাবেন, হাসান ব্রাহ্মণবাড়িয়া না বারাবাড়িয়া বাগেরহাট 9361, এটা এরকম জায়গার নাম আমি আগে প্রথম শুনলাম, আমি প্রথম ফ্যানটা বারবার পড়তে নিয়েছিলাম হাসান বারাবাড়িয়া শুনে। এনিওয়েজ, অনিকেত প্রান্ত চিটাগং থেকে লিখেছে, আপু প্লিজ কাহিনীর মাঝখানে কোনো কথা বলেন না, সেটাই তো করছি এই জন্য তো আগে ভাগে এসএমএস পড়ে দিচ্ছি যাতে কোনো কাহিনীর মাঝখানে কোনো, এবং তোমরা পাঠিও, আমরা সেটা আবার পরে আবার সেটা সময় থাকলে পড়ে দিবো, কিন্তু কাহিনীর মাঝখানে কোনো কথা বলবো না, কথা দিচ্ছি। তবে একটু সূত্র ধরিয়ে দিব কাহিনীর আগে, একটু, নাহলে হয় কি যারা পরে জয়েন করেছে তারা বুঝতে পারে না, হঠাৎ করে হয়তো বা একটু মনে করে দিলে মাঝখানে ব্রেক হয়, তাতে বুঝতে পারে যে কি হচ্ছিল। পুরো কাহিনীটা আবার তোমাকে বলতে হবে না, ও পুরো কাহিনীটা বলতে তুমি বলছো, কিন্তু অনেকে বলছে, অনেকে আবার লিখে পাঠায় যে আপু ভাইয়া কাহিনীটা একটু বলো, বা কোথায় ছিলাম বা কোথায় ছিলাম একটু মিস করে গেছি। আপু ভাইয়া আমিও তোমাদের মতো ভয় পাই, নাইমা যাত্রাবাড়ি থেকে লিখেছে, আপু বাক বা বক বক না করে চালু শুরু। এইটাই তো হচ্ছে মজা, অপেক্ষা অপেক্ষায় থাকতে হবে। যখন আমরা বড় কোনো ম্যাচ দেখি, সেটা ক্রিকেট ম্যাচ হোক বা কোনো ফাইনাল ম্যাচ হোক, আমাদের প্রতি মুহূর্তে মনে হতে থাকে যে শুরু হয় না কেন, কেন হচ্ছে না।
এবং তুমি যে দলে থাকবে তোমার মনে হবে তোমার দল জিতছে, আমি যে দলে থাকবো মনে হবে আমার দল জিতছে, জাস্ট প্রেডিকশন।
হ্যাঁ, সেটা প্রেডিকশনের বিষয়টা তো, কিন্তু ওই যে একটা এক্সাইটমেন্ট যে কখন শুরু হবে, কখন খেলাটা দেখবো, দল টল সেটা তো পরের ব্যাপার, শুরু হচ্ছে না কেন, এইটাই হচ্ছে কথা। তো সেটার সেই এক্সাইটমেন্টটা পরে কিন্তু খুব আনন্দ দেয়, পরে দেখবে খুব ভালো লাগছে গল্পটা শুনতে শুনতে, যে এতক্ষণ ধরে যাকে একটা ভালো কিছুর জন্য অপেক্ষা ছিলাম। হাই, আমি পাপন, তোমাদের নতুন বন্ধু। আচ্ছা স্বাগত পাপন তোমাকে, যাওয়ার হে আপু। তাসরুবা আমার গার্লফ্রেন্ড, প্লিজ ওকে বলে দাও। এখানে তাসরুবাকে একটা কথা বলে দিতে পারে, তাসরুবা ভয় পেও না কুয়াশা, শোন অন্য কোনো কথা আমি বলতে পারবো না, ওই যে কথাটা লিখে পাঠিয়েছি সেটা বলার দায়িত্ব তোমার আমার নয়। আর পলক লিখেছে নারায়ণগঞ্জ থেকে, সোয়াবিন আপু ভয় লাগছে কি হবে কে জানে। দেখো কুয়াশা আচার কিছু শুনতে লাইক করছি, শহীদ গুড। স্নিগ্ধা লিখেছে কেমন আছো, আজকের কাহিনী কি, অপেক্ষা করো। ভূত লিখে পাঠিয়েছে আপু তোমার পিছনে আমি, আমার পিছনে কেউ নাই, আমার মাঝখানে একজন আছে, তার ওই পাশে আরেকজন আছে, পেছনে আছে ABC রেডিও লেখা আমাদের লোগোটা, তো সেটাকে কোনো মতে ভূত বলা যাবে না। আর এইরকম এরকম ফালতু ভয় দেখি আমাকে ভয় দেখানো যাবে না, বরঞ্চ তুমি খুব সাবধানে থাকো আশেপাশে কেউ আছে কিনা এবং আজকে রাতে শুনতে পাও কিনা। আমি তৃষা, তোমাদের নতুন বন্ধু, আমাকে ওয়েলকাম করো। আজিজ মিরপুর থেকে লিখে পাঠিয়েছে, শামিন আপি ব্রতি আপি কোথায়, ব্রতি আপি আপাতত কুয়াশায় থাকছে না। রাহেন নসিনী থেকে লিখেছে, শামিন আপু গত কুয়াশায় ভয়ে আমি পুরোটা পুরো রাত ঘুমাইনি, থ্যাংকস কুয়াশা টিম উইথ ABC ফর দ্য অসম প্রোগ্রাম, মোস্ট ওয়েলকাম রাইহান এন্ড থ্যাংকস আ লট ফর বি উইথ আস। আর আজকে সেকেন্ড টাইম কুয়াশা শোনার জন্য অপেক্ষা করছি, কুয়াশা টিম ও অনেক অনেক টিমকে অনেক অনেক ধন্যবাদ। বাবু শান্তিনগর, শান্ত হাতিয়া থেকে লিখেছে, আই এম অ্যালোন ইন এট মাই হোম। আচ্ছা হাই আপু, আমি হাসান, আমি তুমি নতুন বন্ধু। শাওন লিখেছে, আর কনক লিখেছে গাজীপুর থেকে, আমরা একসাথে 30 জন কুয়াশা শুনছি। তোমাদের তো ভয় পাওয়ার কোনো কারণই নেই, 30 জন যখন একসাথে কুয়াশা শোনে, আমার মনে হয় সেখানে
খুব থাকে না আসলে,
কুয়াশা থাকে না আসলে, হট্টগোলে ছোট আমার মনে হয় ভালো মতন শুনতে পারবে না তোমরা গল্প করতে করতে, বলছো নিশ্চুপ হয়ে গ্রুপ করে নাও 5 জনের 5 জনের, তাহলে মানে ভালো হবে। সার্জিনা লিখেছে, হে আপু আমি নতুন বন্ধু। মেঘলা ঢাকা থেকে লিখেছে, আপু আমি তোমার সেকেন্ড প্রোগ্রাম থেকে শুনছি, তোমার আমার বয়স 13 বছর, আমার বলার কিছুই নেই, আমি আর কিছুই বলতে চাই, সব বয়স লিখে পাঠাচ্ছে। MD শাহাবুদ্দিন লিখেছে, শাহাবুদ্দিন সাইফু মহেশখালী থেকে লিখেছে, আপু আমি পানির বোতলে আর কানে হেডফোন দিয়ে কাঁথা মুড়ি দিয়ে শুনছি, তবুও ভয় লাগে, ভয় লাগে রে ভয়, আহারে কি অবস্থা। রিয়াদ লিখেছে, আমার হাই ব্লাড প্রেশার, একটু হার্ট প্রবলেম আছে, দুটাই আছে, তো তোমার তাও আমার ভয় লাগে না। দিস ইজ নট ফেয়ার রিয়াদ, এটা কিন্তু আমাকে ব্ল্যাকমেল করা হচ্ছে, এবং রিয়াদ কিন্তু আমাদের খুব রেগুলার একজন নিয়মিত বন্ধু, এটা রিয়াদ আমাকে ভয় দেখাচ্ছে, আমাকে একটা গিলটি ফিলিং দিচ্ছে রিয়াদ দিচ্ছেন, আপনি আপনি প্লিজ শুনবেন না, আপনি এটা কেন লিখেছেন। আর তানিম লিখেছে, কেরানীগঞ্জ থেকে, শামিন আপু আমি আমার কাকি আমার সব ফ্রেন্ডদের কুয়াশা শুনতে বলেছি, আপনাদের অনেক ধন্যবাদ। আর এতক্ষণ যারা লিখেছে সবাইকে অনেক ধন্যবাদ। আমি আজকে আমাদের যে গল্প পাঠিয়েছে, আমরা বলেছিলাম অনিন্দ, আমরা গতবার বলেছি, আগে থেকে বলছি যে বন্ধুদের গল্প পাঠাতে প্রচুর গল্প আসে, এবং একটা কথা আমি গল্প শুরু করবার আগে বলে দিতে চাচ্ছি, সেটা হচ্ছে কিছু মানে অপ্রাসঙ্গিক কথা আমাদের ইমেল অ্যাড্রেসে লিখে পাঠায় বা পাঠান বন্ধুরা, আর দয়া করে প্লিজ লিখবেন না কুয়াশার রহস্যের গল্প, যদি কিছু থাকে সেটা লিখে পাঠান। একজন লিখে পাঠিয়েছে, আপু আমি একটা কবিতা পাঠাতে চাই, এটা তো ম্যাগাজিন শুনো, এটা কুয়াশার আয়োজন। সেই ক্ষেত্রে আমি আগে ভাগে বলছি রহস্যের গল্প হতে হবে, সেটা ভূত হোক বা কোনো সত্যি কাহিনী হতে পারে, সেটা মামলা চলছে এরকম কাহিনী হলে আমরা শোনাবো
না, এবং রাজনৈতিক বিষয় এখানে থাকা যাবে না।
হ্যাঁ, তো সেই ক্ষেত্রে ওরকম লেখায় পাঠাতে হবে। আর পাঠাতে হবে যে ঠিকানাটা, আমি প্লিজ নোট করে নাও ঠিকানাটা, বা নোট করে নিন, কুয়াশা FM89.2@gmail.com। আমি আবারও বলছি কুয়াশা KUSHA FM89 20@gmail.com, এই ঠিকানা। অথবা আর জি শর্মিনের যে পেজ আছে সেটা ইনবক্সে পাঠাতে হবে। আর যদি নিজে এসে দিয়ে গেছেন, অধিকাংশ বন্ধুরা নিজে যারা এসে দিয়ে যেতে চান, তাদের ঠিকানা জানিয়ে দিচ্ছি, ঢাকা ট্রেড সেন্টার, 99 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, 3rd ফ্লোর, কারওয়ান বাজার, এই ঠিকানায় ABC রেডিও ডেফিনেটলি। এবং উপরে যে যেটার মধ্যে লেখাটা পাঠাবেন, উপরে কুয়াশা প্রযোজক শারমিন লিখলেই হবে। আর অবশ্যই আপনার কন্ট্যাক্ট নাম্বার এবং আপনার নাম লিখতে হবে। তো আমরা ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরে এসে আজকের গল্পটা পড়ছি। একটু সঙ্গে থাকতে হবে, আর একটু ধৈর্য ধরতে হবে, তারপরে আমরা আমাদের মূল গল্পতে যাচ্ছি। তো সঙ্গেই থাকুন, সঙ্গে আছি শারমিন,
আর আমি অনিন্দ,
আর চলছে কুয়াশা এপিসোড রেডিও 89.2 তে। লিখে পাঠাবার ঠিকানা জানিয়ে দিচ্ছি, যে কোনো মোবাইল থেকে 8920, আর যে শারমিনের ফ্যান পেজ এবং ইনস্টাগ্রাম ফ্যান পেজ রয়েছে। চলছে কুয়াশা এবিসি রেডিও এফএম 89.2 তে, সঙ্গে আছি আমি শারমিন,
আর আমি অনিন্দ।
আর শুরুতে জানিয়ে দিচ্ছি কাজের খবর, কারণ গল্পের মাঝখানে কোন রকমের কোন আমরা ইন্টারাপশন চাচ্ছি না। বন্ধুরা, চারিদিকে এত অফার, এত এত হাতছাড়ি, মোহে পড়ে বিভ্রান্ত না হয়ে 11 জুলাই 2013 কিংবা এর আগে বন্ধ থাকা গ্রামীণ ফোনের সিম চালু করে মাত্র 11 টাকা রিচার্জ করলেই পাচ্ছ 4.17 পয়সা প্রতি 10 সেকেন্ড যে কোনো জিপি নাম্বার, এবং 10 পয়সা প্রতি 10 সেকেন্ড অন্যান্য অপারেটরে রাত দিন 24 ঘন্টা। সাথে থাকছে ফ্রি 100 MB ইন্টারনেট। আরো যদি বিস্তারিত জানতে চাও তাহলে ভিজিট করতে হবে তোমাকে www.grameenphone.com এই ঠিকানায়। তো অরিন্দ, আমরা কি করব, আমরা কি এখন
আমরা গল্পে যাওয়ার আগে আমাদের এক বন্ধু মনে হয় পাঠিয়েছে একটা গল্প, আমরা ওটা শুনে নি শারমিন।
ঠিক আছে, তো শুরুতে বন্ধুর সঙ্গে একটু পরিচয় করে দিচ্ছি যে বন্ধুটা গল্প পাঠিয়েছে। তার ছিঁড়ে ছোট্ট একটা নোট দিয়েছে, লিখেছে, শুরুতেই আমি সালাম জানাই পুরো এবিসি রেডিওকে এবং আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের দীর্ঘায়ু কামনা করছি। আমি উজ্জ্বল এবং আমার সাথে আছে একটি ঘটনা যা একেবারেই কাল্পনিক। তার পুরো নাম হচ্ছে মাহমুদুল হাসান উজ্জ্বল, তিতুমির কলেজ ঢাকা পড়াশোনা করে। সে গল্পটা লিখে পাঠিয়েছে এবং গল্পটা কোয়াইট ইন্টারেস্টিং, আমার কাছে খুবই ইন্টারেস্টিং লেগেছে। আমি গল্পটা শুরু করছি। গ্রামের নাম ভাস্করপুর, খুবই ছোট, নীরব, সবুজ, সবুজের প্রকৃতি ঘেরা একটি গ্রাম। এই গ্রামে বেশিরভাগ লোকই চাষি, মজুর, মুচি, জেলে ছিল, অর্থাৎ বলতে গেলে আলোহীন একটি সমাজ যেখানে নেই কোনো সভ্যতার প্রদীপ। তবে গোবরে পদ্মফুল ফোটে একটা কথা আছে না, আর তা হলো এই গ্রামের একটি ছেলে এবার বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়েছে, যা কিনা মেঘনা চাইতেই জলের মতন ব্যাপার। মানে যে গ্রামে আলোই নেই সেই গ্রামের একটি ছেলে বিশ্ববিদ্যালয়ে পড়তে যাচ্ছে, সুতরাং সেটা একটা বিরাট খবর সেই গ্রামের মানুষের জন্য। ছেলেটির নাম উজ্জ্বল, বাংলাদেশের একটি নাম করা বিশ্ববিদ্যালয়ে সে প্রত্নতত্ত্ব বিভাগে ভর্তি হয়েছে। আর এদিকে পুরো গ্রামে এটা নিয়ে হই হই রব পড়ে গেছে, আর পড়বে নাই বা কেন, গ্রামের মধ্যে যে একটি ছেলেই অবশেষে শিক্ষিত হওয়ার পথে এগুচ্ছে। উজ্জ্বলের বাবা একজন কৃষক, তাদের অনেক জমি জমা আছেন গ্রামে, সেগুলো আবাদ করে তাদের সংসার চলে যায়। তো এরই মধ্যে গ্রামে একদিন সকালে খুব থমথমে অবস্থা দেখা গেল। গ্রামে যে বিশাল একটি দিঘি ছিল তাতে কার যেন একটা লাশ পাওয়া গেল, কিন্তু লাশের চেহারা কেউ চিনতে পারেনি। পুলিশ এসে যথাসময় লাশটি বেওয়ারিশ বলে থানায় নিয়ে যায়। তা ঠিক এক সপ্তাহ পরের কথা, গ্রামের সবাই যে যার মতো দিঘিতে গোসল করতে আসলো প্রতিদিনের মতো, কিন্তু হঠাৎ করেই ওই গ্রামের একটি ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না, যে কিনা সেই মুহূর্তে দিঘিতে গোসল করতে এসেছিল। ছেলেটির বয়স আনুমানিক কত, 10-12 বছর হবে, কিন্তু অবাক করার ব্যাপার হলো ছেলেটি সাঁতার জানত। তাহলে কথা হচ্ছে যে সে কিভাবে ডুবলো, সে যদি সাঁতার জানে তাহলে তার ডুবে যাবার কথা নয়। তো জেলেরা অনেক খুঁজলো কিন্তু পেল না, অবশেষে পুলিশ এসে অনেক চেষ্টা করলো, কোনো ফলই হলো না। ছেলেটি বলতে গেলে যেন উধাও হয়ে গেছে, গ্রামের লোকেরা অনেক ভ্রান্ত ধারণায় বিশ্বাসী, অনেক অনেক রকম কিছু তারা বিশ্বাস করে। তারা বললো, তারা বার্তা চিন্তা করে যে ওই মৃত ব্যক্তির আত্মা ছেলেটিকে বলি হিসেবে গ্রহণ করেছে। ওই মৃত ব্যক্তির আত্মাটা বলতে এখানে বোঝানো হচ্ছে যে প্রথমে যেটা লাশ পাওয়া গেছিল যার চেহারাটা বোঝা যাচ্ছিল না তার কথাই উল্লেখ করা হয়েছে। তো ওই ঘটনার পর গ্রামের সবাই আর গোসল করলো নয় দিঘিতে। গ্রামটি ছিল 10-12 ঘরের ছোট্ট একটি গ্রাম, সেটা তো আগেই বলা হয়েছে, এবং সেখানে আবাদি জমির পরিমাণ বেশি থাকায় পুকুর ছিল মাত্র একটি, তাও ছিল ব্যবহারের অনুপযোগী। ফলে সবাই মিলে গ্রামে যে দুটি নলকূপ ছিল সেখানেই গোসল করত, আর বাকিরা সবাই ওই দিঘিটা ব্যবহার করত। এইভাবে অনেকদিন কেটে যাওয়ার পর একদিন ঘটল আরেক ঘটনা। বরাবরের মতো চাষিরা ওই দিঘির পাশের জমিতে মাটি কাটছিল, এমন সময় তারা সেখানে কিছু মানুষের কঙ্কাল আবিষ্কার করলো, এবং সাথে সাথে থানা থেকে পুলিশ এসে সেগুলো নিয়ে গেল। ভীষণ একটা বিস্ময়কর ব্যাপার যে এতদিন মাঝখানে দুটো ঘটনা ঘটে গেছে, যে একটা লাশ পাওয়া গেছে দিঘিতে, আবার একটা ছেলে ডুবে মারা গেছে, মানে ডুবেছে কিনা কেউ বলতে সে উধাও হয়ে গেছে, আর তারপর পরই একটা জমিতে দিঘির পাশেই, সেই দিঘিটার পাশে একটা জমিতে বেশ কিছু নরকঙ্কাল পাওয়া গেছে। তো যাই হোক, পরে জানা যায় যে ওই কঙ্কাল গুলোকে পরীক্ষার জন্য, মানে ক্লিনিক্যাল টেস্টের জন্য পাঠানো হয়েছে শহরে। তো গ্রামের লোকজনদের মধ্যে আবার সন্দেহ জমে উঠল, তাহলে কি ওই দিঘিটা অভিশপ্ত, একটা অভিশপ্ত দিঘি? কিন্তু যুগ যুগ ধরে গ্রামের মানুষ ওই দিঘিতেই গোসল করে আসছে, এবং বছর শেষে সবাই মাছ ধরত সেখানে, মানে বিশাল একটা দিঘি, তার মধ্যে কত কিছু করতো, হঠাৎ করে সেখানে এমনই বা ঘটছে কেন? অভিশপ্ত হলে তো আগেই ঘটতে পারতো। এদিকে উজ্জ্বল রীতিমতো গ্রামে থাকা, গ্রামে সেই সময় গ্রামে থাকে, তার কাছে ঘটনাগুলো ভীষণ অবাক লাগছিল। সে খুব অবাক হয়েছে যে এটা কি হচ্ছে, সে ছোটবেলা থেকে এখানে বড় হয়েছে, সে কখনো এরকম দেখেনি। দিঘিতে ডুবে যে ছেলেটি মারা গিয়েছিল তার মৃত্যুর সংবাদ শুনে সে শহর থেকে বাড়ি এসেছিল, অর্থাৎ উজ্জ্বল তখন শহরে ছিল, শহর থেকে সেই খবরটা শুনে সে বাড়িতে আসে। সে গ্রামের মানুষের এসব কথায় সে বলল যে এগুলি কুসংস্কার, এই কুসংস্কারে তারা যেন কান না দেয়। সে একদিন ওই দিঘিতে নেমে গোসল করে সবাইকে দেখালো, সেই থেকে দেখো যে কিছুই হয় না, কিছু হচ্ছে না, সেই থেকে সবাই আবার দিঘিতে গোসল করা শুরু করলো, এবং এভাবে একটি মাস চলে গেল। একদিন উজ্জ্বল খবর পেল যে তার বাবা ওই দিঘিতে ডুবে মারা গেছে, এবং তার লাশটিও নাকি পাওয়া যাচ্ছে না। উজ্জ্বলের যেন নিঃশ্বাস, মানে শ্বাস নেওয়া বন্ধ, মানে শ্বাস বন্ধ হয়ে গেল, সে নিঃশ্বাস নিতে ভুলে গেছে খবরে। প্রচন্ড কান্নায় সে ভেঙে পড়লো, তার সহপাঠীরা তাকে অনেক বোঝানোর চেষ্টা করলো। সে তার বাবার একমাত্র ছেলে ছিল, তার মা খুব ছোট থাকতেই মারা যায়, সুতরাং এখন আর তার বাবা মা কেউই রইল না। তো উজ্জ্বল যে বিভাগে, অর্থাৎ প্রত্নতত্ত্ব বিভাগে পড়াশোনা করতো, সেই বিভাগের শিক্ষকরা তার কাছে পুরো ঘটনাটা শুনলো, শুনে তারা ভীষণ অবাক হলেন এবং অনেক সান্ত্বনাও দিলেন, এবং তারা ঠিক করলেন যে তারা সেই গ্রামে যাবেন, তারা গ্রামে গিয়ে দেখবেন যে কিছু একটা করা যায় না কিনা, কারণ তাদের মনের মধ্যে নানা রকম প্রশ্ন আসছিল। তো প্রত্নতত্ত্ব বিভাগের একটা বড় টিম নিয়ে তারা ওই গ্রামে গেলেন এবং এলাকার ইতিহাস সম্পর্কে, অর্থাৎ ভৌগোলিক অবস্থান জানলেন, নানা কিছু বিভিন্ন নথি নথি ঘেঁটে টেটে তারা পুরো গ্রামের সব খবর নিলেন। তারপর শুরুতেই দিঘির তলদেশে তারা পরীক্ষা নিরীক্ষা শুরু করলেন। প্রায় 3-4 দিন পরে তারা যে তথ্য উজ্জ্বলকে দিল তা শুনে সে রীতিমতো অবাক হয়ে গেল। এখানে প্রায় 100-150 বছর আগে একটা বড় মন্দির ছিল, যা কিনা কালক্রমে ওই দিঘিতে হারিয়ে যায়, কোন একটা কারণে ধসে বা দিঘির মধ্যে চলে গিয়েছিল। অর্থাৎ এটি দিঘির একটা পাশে তলিয়ে যাওয়াতে ওই পাশে বিশাল একটা গর্তের সৃষ্টি হয়, এবং মন্দিরটি অক্ষত থাকার কারণে মানুষ ভুল করে, অর্থাৎ দিঘিটা তো ডুবে যায়, সেখানে একটা গর্ত মতো হয়ে যায়, সেখানেও পানি ভরে যায়, মানুষ ভুল করে ডুব দিয়ে যখন সাঁতার কাটতে সেখানে যায়, ডুব দিয়ে যখন ওই গর্তে পড়ে যেত অনেক সময়, হয়তো সেই ওদিক দিয়ে সাঁতার কাটতে যারাই ওই জায়গাটা গেছে আর কি পড়তো, তারা তখন আর ওই মন্দিরের ভিতরে চলে যেত, কারণ মন্দিরের তো অক্ষত অবস্থায় পানির ভিতরে ভেতরে চলে যেত, এবং অন্ধকার থাকায়, ভিতরে এত পানি অন্ধকার থাকায় তারা দরজা খুঁজে পেত না, খুঁজতে খুঁজতে একটা সময় যে কোত্থেকে বেরোবে আটকে যেত সেটার ভেতরে, তারা মারা যেত,
শ্বাস আটকে তারা,
হ্যাঁ মারা যেত। পরে যে দুজন নিখোঁজ হয়েছিল তাদের পচা গলা লাশ সেখান থেকে উদ্ধার করা হয়, আর দিঘির পাশের জমিতে যে কঙ্কাল গুলো পাওয়া যায় এটার সঙ্গে তারা অবশ্য কোন সম্পৃক্ততা নেই, ছিল সম্পৃক্ততা ছিল না, সেটা ডিএনএ টেস্ট করে জানা যায় যে ওগুলো ছিল মুক্তিযুদ্ধ চলাকালীন সময়কার, অর্থাৎ পাক বাহিনীরা মেরে তাদেরকে ওখানে ফেলে রেখেছিল। চমৎকার গল্প, আমার মনে খুব ছোটর মধ্যে খুব সুন্দর একটা গল্প শুনলাম, খুব অল্প সময়ে মাহমুদুল হাসান উজ্জ্বল, আপনি আমাদেরকে বেশ একটা রহস্যের মধ্যে আটকে রেখেছেন, খুবই ছোট কিন্তু বেশ চমৎকার, আমার খুব ভালো লেগেছে, অনেক ধন্যবাদ। আমি ভেবেছিলাম কোনো একটা প্রশ্ন বা কোনো একটা
হ্যাঁ
কিছু
একটু
খুঁজে
তো
পাই কিনা,
থাকবে,
যেহেতু আমি রহস্য খুঁজি সবসময়, বা কোনো একটা কিছু কোনো কোনো ফলস কিছু পাওয়া যায়নি, কিন্তু কোনো কিছু পাওয়া যায়নি, চমৎকার। আপনি যদি খুব বড় করে এটা লিখে পাঠাতেন তাহলে আমরা খুব চমৎকার করে এটা
চমৎকারভাবে এটা
কুয়াশা,
উপস্থাপন করতে
হ্যাঁ
পারতাম
হ্যাঁ
কুয়াশাতে।
কুয়াশাতে আমরা সম্প্রচার করতে পারতাম আমাদের
আচ্ছা,
হাতে। হ্যাঁ বলুন।
আমাদের হাতে সময় খুব কম,
হুম হুম
আমরা কি কুয়াশার আমাদের মূল গল্পটায় ফিরে যাবো এখন
হুম হুম আমরা এখনো
নাকি
ফিরে যাবো
কিছু?
না, না আমরা কিছু SMS পড়বো,
আচ্ছা
SMS পড়ে আমাদের 12টার যে খবর আছে,
হুম,
12টার খবরের পরে আমরা একটানা গল্প শুনবো, কোনো আর বিরতি নেবো না,
রাত
কোনো
12টার পর কুয়াশা।
হ্যাঁ ঘড়িতে ঢং ঢং ঢং
হুম,
করে রাত 12টা বাজে। ছোটবেলায় যখন ভয়ের গল্প শুনতাম মেহেদি অনিন্দ্য আমি, তো তখন আমাদের বাড়ির কাছে একটা চার্চ আছে,
আচ্ছা
চার্চের ঘন্টায় অনেক গল্প আমার মার কাছ থেকে শুনছি, আমার মা খুব চমৎকার করে গল্প গল্প
আচ্ছা
বলতে পারে, তো তিনি এমন ভাবে গল্প বলতেন, অনেক গল্প ভূতের গল্প ছিল, যে চার্চের ঘন্টার সঙ্গে রাত 12টার ঘন্টার সঙ্গে একটা ভৌতিক ব্যাপার বা কিছু একটা লুকিয়ে আছে। আমরা অনেক ভয়ের ছবিতেও দেখেছি, আমরা অনেক গল্প পড়েছি যে চার্চের ঘন্টার সঙ্গে
ঘন্টার
বা
সাথে,
ঘড়ির ঘন্টার
হ্যাঁ
সঙ্গে একটা ভূতের ভৌতিক একটা ব্যাপার আছে, বিশেষ করে রাত 12টার ঘন্টা যখন বাজে, ঠিক রাত
প্রেতাত্মা
বারোটার
বের হয়ে
প্রেতাত্মা বের
আসে।
হয়ে আসে, ভূত
হ্যাঁ
বের হয়ে আসে, তো ঠিক তাই রাত 12টার পরে কুয়াশা শুরু হবে, এবং রাত 12টার পরে ভয় আরো বেশি বাড়তে থাকে, কারণ রাত 12টাকেই, রাত 12টার পর থেকেই গভীর রাত বলে যে কথাটা সেটা ধরা হয়, গভীর রাত মানে
হ্যাঁ
হচ্ছে রাত 12টার পর। এটা লিখেছে কে, আপু তোমার বাড়ি গাজীপুর কোথায়? আমার বাড়ি গাজীপুর কালীগঞ্জে। আচ্ছা, মাই নেম ইজ মানিক, সে ক্লাস 7-এ পড়ে, সেও বোধহয় লিখে পাঠিয়েছিল যে আমি পড়বো কিনা। প্রচুর প্রচুর SMS আছে, আমি এই ফাঁকে আরো একবার জানিয়ে দিচ্ছি, যারা কুয়াশায় গল্প পাঠাতে চাও মাহমুদুল হাসানের মতন, তাদেরকে আমি বলছি, তারা আমাদের ইমেল আইডিতেও পাঠাতে পারো, পৌঁছে দিতে পারো, মেইল করতে পারো, আমি ঠিকানাগুলো ঝটপট জানিয়ে দিই, kuasha@gmail.com। আর যদি লিখে পাঠাতে চাও ঠিকানা হচ্ছে বা পৌঁছে দিতে চাও, ঢাকা ট্রেড সেন্টার, 99 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, 2nd ফ্লোর, ঢাকা। অবশ্যই ABC রেডিওটা লিখতে হবে উপরে, আর কুয়াশা লিখতে হবে, আর আমার নাম লিখতে পারো, নাম লিখতে পারো, যদি এসে পৌঁছে দিয়ে যায় তাহলে কুয়াশা প্রযোজক শারমিন লিখলেও হবে, আর অবশ্যই কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে, নাম এবং কন্ট্যাক্ট নাম্বার। আর হাই আপু, আমি জেমিন, আজকের লেখাটা আজকে ফার্স্ট লিখছি, কিন্তু শুনছি অনেক আগে থেকেই, বাট আই লাভ ইট সো মাচ, থ্যাংক ইউ। আর আরজি শারমিন, প্রিয়া মারমা রাঙ্গামাটি থেকে লিখে পাঠিয়ে, হ্যালো আপু, আমি অ্যান্ড ভাই, আপু এবং ভাইয়া কেমন আছেন? আমি ভালো আছি ভাইয়া, ভাইয়াটা বলবে,
আমিও ভালো আছি।
আমি ওয়েট করছি কখন গল্প স্টার্ট হবে, এই তো বললাম রাত 12টার পর ঢং 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 করে যখন রাত 12টার ঘন্টা বাজবে তারপরে গল্প শুরু হবে, আর
আমরা সবাই অপেক্ষা করছি।
সবাই অপেক্ষা করছি। মিজান জলিল লিখেছে বাগিবাড়ি মনোহরদি থেকে, হ্যালো আপু, তোমরা কেমন আছো? আমার মনে হয় আজ কুয়াশা খুবই জটিল হবে, একেবারেই সত্যি কথা। উৎসব কুর্মিটলা থেকে লিখে পাঠিয়েছে, এই নির্জন রাতে কুয়াশার চাদরে হারিয়ে যাচ্ছি, সারা সপ্তাহ অপেক্ষা করেছি এই দিনটির জন্য, কুয়াশা কেন প্রতিদিন হয় না? কুয়াশা যদি প্রতিদিন হয় তাহলে ABC সবাইকে শুধু কুয়াশার আয়োজনে ব্যস্ত থাকে, আর কিছু করা যাবে না, তোমাদের কোনো বা আপনাদের কোনো ধারণা নেই যে একটা কুয়াশা যে বলে যে সবাই বলে যে এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল বা শুরু করছে না কেন, এর পিছনে যে কি পরিমাণ শ্রম, কি পরিমাণ খাটুনি আমাদের, সেটা ধারণার বাইরে,
পুরো সপ্তাহ জুড়েই একটা মানে কর্মব্যস্ততা থাকে
হ্যাঁ।
কুয়াশা নিয়ে
লন্ডি হাসান লিখে পাঠিয়েছে, যাচ্ছি কোন মাদার কেস।
আচ্ছা শারমিন, আর যে শারমিন প্যান পেজে তোমার জন্য কিছু মেসেজ আসছে, মানে কমেন্ট লিখেছে, আমি পড়তে পারি। যেমন প্রান্ত সরকার লিখেছেন, ভূতের গল্প ভালো লাগে না, রহস্যের গল্প চাই। একই রকম ভাবে আবার আরেকজন লিখেছে, যার কিনা ভূতের গল্প শুনতেই ভালো লাগে। তারপর অনেকে লিখেছে 2221 নিয়ে বিষয়টা। এছাড়া একজন তোমাকে লিখেছে যে আপু কখন শুরু করব, শুরু করার আগে
ভয়
পাই,
ভয় করে কাশি, আমার ঠান্ডা লেগেছে, সরি, তো কোনটা ছেড়ে কোনটা কার কথা ছেড়ে কার কথা রাখে, কেউ বলছে ভূতের গল্প ভালো লাগে না, কেউ বলছে ভূতের গল্প ভালো লাগে। এই কারণেই আমরা এমন ভাবে সাজিয়েছি যে কখনো আমরা কিন্তু কখনোই প্রমাণ করিনি যে ভূত জিনিসটা আছে। আমরা এমন ভাবে রহস্যটা রেখেছি গল্পের মধ্যে, ভৌতিক মনে হচ্ছে কিন্তু আলটিমেটলি গিয়ে কিন্তু দেখা যাচ্ছে যে ভূত ছিল কি ছিল না। প্রত্যেকটা গল্পে কিন্তু তাই হয়েছে আমাদের,
আমরা উত্তর পাইনি আসলে,
না আমরা উত্তর পাইনি, আমরা একটা প্রশ্ন রেখে গেছি বন্ধুদের কাছে।
এখানে কিন্তু স্বপ্নের ডানা লিখেছে, আর যে শারমিন ফ্যান পেজে স্বপ্নের ডানা লিখেছে, আপনি আগে থেকেই ভয় দেখাচ্ছ কেন?
আমার এটা তো ভয় ভয় মানে কি রহস্যর টাচ দিচ্ছি, গন্ধ দিচ্ছি, তোমার রহস্য আছে, ভয় দেখাচ্ছি কই? আর লোনলি হাসান লিখেছে, আপনি আজকে কি রেপ অর কিডন্যাপের স্টোরি হবে? আই এম ভেরি সরি টু সে দ্যাট, যে হাসান এটা রহস্যের আয়োজন। হ্যাঁ, কোন মার্ডার কেসে এরকম দু একটা কাহিনী ছিল, ঘটনা ছিল, দ্যাট ডাজন্ট মিন যে এইটাই আমাদের উদ্দেশ্য, এগুলো শোনো আমাদের পুরোটা রহস্য। তো সুতরাং এই দুটো শব্দ আর কখনো লিখে পাঠিও না, কি থাকবে না থাকবে সেটা গল্প শুনে বুঝতে পারবে, এগুলো রিলেটেড এই শোটা এরকম না। হ্যাঁ, কোন সত্য কাহিনীর মধ্যে হয়তো এরকম থাকতে পারে, খুবই মর্মান্তিক কয়েকটা কাহিনী হবে, সেটার মধ্যে ছিল সেরকম, তবে এতটা বোধ হয় ছিল না তুমি যেভাবে লিখেছ।
আচ্ছা, নাদিম পলাশ লিখেছেন, কুয়াশার জন্য একটি সপ্তাহ অপেক্ষা করতে হয়, মনে হয় যেন এক যুগ অপেক্ষা করছে।
আরে, আমার পক্ষে যদি সম্ভব হতো বা একটু ম্যাজিক্যালি হয়ে যেত,
হ্যাঁ,
তাহলে আমি চেষ্টা করতাম প্রতি রাতে এবিসিতে কুয়াশার আয়োজন করতে, কিন্তু সেটার জন্য প্রচন্ড পরিশ্রম আরো লোকবল দরকার, যেটা এই মুহূর্তে সম্ভব না। যদি কুয়াশা প্রতি রাতে হয় তো প্রতি রাতে যে আরো চমৎকার আয়োজনগুলো আছে সেগুলো তাহলে কখন শুনবে। আচ্ছা, রেদওয়ান আহমেদ কাফল থেকে দেখেছে, হাই আপু, কি খবর, অনিন্দ্য ভাই কেমন আছেন?
ভালো আছি।
আজকে স্টোরিটা কি হরর অর ক্রাইম? বলবো না আমরা কোনো, আমরা কিন্তু তোমরা প্রেডিক্ট করতে থাকো বা আপনারা প্রেডিক্ট করতে থাকুন, আমরা কিছু বলবো না,
আমরা কুয়াশার ভিতরেই থাকি। এছাড়া মহিমুল ইসলাম নাহিদ উনি লিখেছেন, আপু প্লিজ তাড়াতাড়ি শুরু করো, আমি বাসে চিটাং যাচ্ছি, এই সময় শুনতে জটিল লাগবে, প্লিজ।
আমি জানি এই সময় জটিল লাগবে, তো ঠিক আছে। হ্যালো আপু, আমি তোমাদের প্রোগ্রামটা খুব পছন্দ করি, আই লাভ কুয়াশা, থ্যাংক ইউ সো মাচ। আমরা এক ছোট্ট বিরতি নিচ্ছি, একটা ছোট্ট খবরে যাবো, রাত বারোটার খবর, রাত বারোটার খবরের পর কুয়াশা নিয়ে আসছে, কুয়াশা গল্প নিয়ে আসছে শারমিন এবং অনিন্দ্য, সঙ্গেই থাকো। লিখে পাঠাবার ঠিকানা জানিয়ে দিয়ে যাই যে কোনো মোবাইল থেকে 8920 আর যে শারমিনের ফ্যান পেজ এবং ফ্যান পেজ আমাদের এক বন্ধু, তো গল্পের মধ্যে থেকেই তার কথা আমরা জানবো, সে কি বলতে চায়, কি ঘটনা সবকিছু। তার আগে জানিয়ে দিচ্ছি আমাদের যে নাম্বার এস এম এস পাঠাতে হবে যে কোনো মোবাইল ফোন থেকে 8920 তার যে শামিনের ফ্যান পেজ, এবিসি রেডিও ফ্যান পেজ তো আছেই, এছাড়াও এবিসি রেডিও লগ ইন করে যারা অনলাইনে শুনছেন তারা লগ ইন করবেন এবিসি রেডিও bd.fm /message, এইভাবে মেসেজটা পাঠাতে হবে। তো ঠিক আছে, শুরু হয়ে যাক আজকের গল্প।
হ্যাঁ, আজকের গল্প আমরা শুরু করে দিই।
ঠিক আছে, আর যে ঘটনাটা শোনাবো তা আমাদের পাঠিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক একজন শ্রোতা। এ ঘটনার শুরু 1971 সালে। ঘটনার মূল চরিত্র নিজামুদ্দিন গ্রামের একজন নিম্নবিত্ত লোক ছিলেন। 1971 সালের আগে নিজামুদ্দিনের বাবা মুকিমুদ্দিন গ্রামের খেয়াঘাটে মাঝির কাজ করতেন, অর্থাৎ নদীর এপার থেকে ওপার, ওপার থেকে এপার মানুষ পারাপার করতেন। নিজামুদ্দিনও বাবার ছোট্ট নৌকায় কাজ করতেন। তাদের পুরো পরিবারের জীবিকা নির্বাহের জন্য শুধু একটি নৌকা ছাড়া আর তেমন তাদের কিছুই ছিল না। বসত ভিটা ছিল 3-4 কাঠা জায়গার উপরে। নিজামুদ্দিন ছিলেন মকিম মিয়ার একমাত্র ছেলে, মেয়েদেরকে আগেই বিয়ে দেয়া হয়েছিল। মকিম মিয়ার বয়স আনুমানিক 7 বছর আর নিজামুদ্দিনের বয়স হবে 30-এর কাছাকাছি। অনেক কষ্ট করেই তাদের সংসার চলত। নিজামুদ্দিনের আর আশা ছিল অনেক বড় হওয়ার, তিনি অনেক টাকা রোজগার করার স্বপ্ন দেখতেন, কিন্তু সেই টাকা রোজগারের জন্য যে পরিশ্রম করা দরকার সেরকম কোনো ইচ্ছে আবার তার ছিল না। মাঝির জীবনও তার ভালো লাগতো না, কিন্তু আর তো কোনো উপায়ও তখন তার ছিল না। এজন্য তার মনে একটা আফসোস খেলা করত সবসময়, এবং সে ভাবত সবসময় সুযোগ খুঁজত কি করে আরো অনেক বেশি টাকা রোজগার করা যায়।
আব্বা আমি গেলাম, কই যাচ্ছে? নদীতে যাবি না? একটু কাজ আছে আব্বা। কি কাজ আছে তোর? আজকাল তুই আমার লোকে নৌকার কাম বাদ দিয়ে ঘুরে বেড়াস বেশি, এমন করলে সংসার চলবে কেমনে? আমার তো বয়স হইছে, এমনি এমনি তো আর ঘুরে বেড়াই না, কাম আছে বলেই যাই, সংসারের চিন্তা আমারও আছে। কি কাম করিস তুই আমি তো বুঝি না, কালকে সারাদিন আমি নদীতে একলা একলা নাও টানছি, তুমি বুঝবা না ভূতা ছিল আমার তো বিকালের দিকে আমি আমনে যাম। তুই উল্টা পাল্টা কিছু করতে হুক নাকি? এমনি দেশের অবস্থা খুবই খারাপ, কি উল্টা পাল্টা কাম? আমি নিজের কাম ছাড়া আর কিছু করি? নিজের কাম বিয়ে করে দুই বাচ্চার বাপ হইয়া গেলা, এদিকে ঘরে যে চাউল নাই এদিকেও খেয়াল নাই। কালকে আমি কত রাতে চাউল কিনা বাড়ি আনছি, এরপর পার হয়েছে এটা জানছো? কালকে আমি একটু আটকা পড়ে গেছিলাম, তাই আইটা আমাদের দেরি হয়েছিল, কিন্তু আসতে দেরি করি না। তাছাড়া আমি যা করতেছি ভাবতে চিন্তাই করতেছি, সংসারের লেগেই করতেছি। তুমি দেখবা তোমার বেশি দিন কষ্ট করানো লাগবো না, অহনার সময় নষ্ট করো না তো। আমি দেরি হয়ে যেতেছে, আমি আসি বিকালের দিকে আসবি তো?
আমু চিন্তা করেন না,
সৌদা করা লাগবো, কিন্তু
দেরি হলো আমি কারো যা পাঠাই দেবো। কি লাগবো কও?
অনেক কিছু লাগবো ঘরে, তুই গোর কাছ থেকে যাই না নেগা।
আচ্ছা
মাঝে ছেলে নিজামুদ্দিন অনেক সাঙ্গপাঙ্গ জুটিয়েছিল, সে ছিল ধুরন্ধর প্রকৃতির মানুষ। এ ধরনের মানুষের যেমন গ্রামে একটা দল থাকে সেইভাবেই সে একটা দল জুটিয়ে ফেলেছিল, কিন্তু বকাটকনা করা আবার তার কাজ ছিল না, তার লক্ষ্য ছিল আরো অনেক বড়। 1971 সালের 26শে মার্চ যখন সারা দেশে বাজছে যুদ্ধের দামামা, ঢাকা শহরের অবস্থা তখন ভয়ঙ্কর। আমরা যে জায়গাটার কথা বলছি সেটাকে শহর বলাও চলে না, আবার গ্রামও বলা চলে না, মাঝামাঝি একটি পরিবেশের অনুন্নত এলাকা, কোনো বিদ্যুৎ ছিল না, নদীর পাড়ে বাজার ছিল, প্রতিদিনই সেখানে ছোট আকারের একটা বাজার বসত, আর সপ্তাহে একদিন বড় আকারের সাপ্তাহিক হাট বসত। সে বাজারে সব রকমেরই দোকান ছিল, বিশেষ করে সোনার দোকান ছিল বেশ কয়েকটি। 26শে মার্চ রাতের ভয়াবহতার সুযোগ নিয়ে ওই বাজারে প্রায় সব দোকানে হামলা হলো, আগুনে পুড়িয়ে দেয়া হলো পুরো বাজার, লুট হলো সোনার দোকানগুলো, দামি জিনিসপত্রগুলো। ওই দিন রাতে বাজারের আশেপাশে যারা ছিলেন তারাও রাতের অন্ধকারে গ্রাম ছেড়ে পালিয়ে গিয়েছিল, তাদের বাড়ি ঘরের দামি জিনিসপত্র সেদিন লুট হয়ে গেল। রাত্রির ভয়াবহতার কথা মুখে বর্ণনা করা যায় না, আতঙ্কে মানুষ পালিয়ে বাঁচতে চেয়েছে কিন্তু বাঁচতে পারেনি অনেকেই, হুশ জ্ঞান হারিয়ে ঘর বাড়ি রেখে সবাই চলে গিয়েছিল, এত আগুন এত ধ্বংস আর কখনো দেখেনি কেউ। পরের দিন অর্থাৎ 27শে মার্চ প্রচুর মৃত মানুষ বাজারে পড়ে রইল, নদীতে অনেক লাশ ভেসে রইল। স্থানীয় লোকজন ধারণা করেন এই কাজগুলো শুধুমাত্র পাকিস্তানি হানাদার বাহিনী নয়, নিজামুদ্দিন ও তার সাঙ্গপাঙ্গ এতে জড়িত ছিলেন, এবং নিজামুদ্দিনের মূল লক্ষ্যই ছিল সাধারণ মানুষের ঘর বাড়ি লুট করা, দোকানপাট লুট করা, বিশেষ করে সোনার দোকান। কিন্তু এর কোনো শক্ত প্রমাণ তখন কারো কাছে ছিল না। নিজামুদ্দিন পাকিস্তানি হানাদার বাহিনীকে কতটুকু সহযোগিতা করেছিলেন বা আদৌ করেছিলেন কিনা সে ব্যাপারে তেমন কিছুই জানা যায়নি। সে সময়টা এতই ভয়াবহ ছিল যে মানুষ নিজের প্রাণ বাঁচানোর কথাই ভেবেছে এবং পালিয়ে বেরিয়েছে, নিজামুদ্দিনও কোনো প্রমাণ রাখেন নাই। তিনি যখন বুঝতে পারলেন বাকি জীবনে আর কিছুই করতে হবে না, অর্থাৎ লুট করা সোনা দানা টাকা পয়সা যা হয়েছে তা দিয়ে তার পরিবার অনায়াসে চলতে পারবে, তখন তিনি লুটপাট বন্ধ করে দিয়েছিলেন। আর এসব কাজই তিনি এতটাই ধূর্ততার সাথে করেছিলেন যেন কেউ কিচ্ছু জানতে না পারে। এরপর একজন ভালো মানুষের রূপ ধরে আবার আগের কাজ, মানে বাবার যে নৌকা ছিল তা দিয়েই মাঝির কাজই করতে লাগলেন। মানুষের চোখে তা ধরা পড়ল না, তার মুখোশের আড়ালেই রয়ে গেল তার সেই ভয়ানক রূপ। দেশ স্বাধীন হবার পর নিজামুদ্দিনের অর্থনৈতিক অবস্থার কিছুটা পরিবর্তন অনেকেরই চোখে পড়তে শুরু করল। নিজাম বিবাহিত ছিলেন, আগেই বলেছি তিনি ছিলেন অত্যন্ত ধূর্ত প্রকৃতির, যা করতেন সবই খুব ভেবে চিন্তে করতেন, যাতে কেউ জেনে ফেলতে না পারে তার কাছে এত টাকা কোত্থেকে এলো বা এই টাকার উৎস কি। তাই অনেক ভেবে চিনতে সে গ্রামের বাজারে সে একটা মুদির দোকান দিলেন, আর তার বাবাকে মানা করলেন যেন আর মাঝির কাজ করতে নদীতে না যায়। বাবাও দেখলেন যে মুদির দোকানের আয় থেকে সংসার ভালোই চলছে, তাই তিনি নিজের খুশিতেই মাঝির কাজ করা বাদ দিলেন, আর তার যে ছোট নৌকাটা ছিল সেটা বিক্রি করে দিলেন।
কই যাও আব্বা? নদীতে যাই না, ওটা নৌ লাগবো না, তুমি মাঝির কাম সাইড দিতে পারো, মুদি দোকান থেকে তো ভালোই আয় হইতেছে।
মাত্র কয়দিন হইলো দোকানটা দিলি, আর কয়টা দিন দেখি তোর দোকানে তো খুব বেশি মানুষ আইতে দেখি না।
কে কইছে তোমারে?
একটা মুদির দোকানের আয় দিয়া কি এত বড় সংসারটা চলবো?
ওইটা তোমার চিন্তা করতে হইব না, সংসার চালানোর চিন্তা এখন আমার উপরে সাইডে দাও।
কিন্তু এতদিন ধরা এই কাম করতেছি, বাপ দাদার পেশা,
মানুষের দিন বদলায় আমাকেও বদলাইতেছে, মাঝির কাম তোমার আর করতে হইব না, অন তুমি ঘরে বসে আরাম করবা বুড়া বয়সে।
তা তো ঠিকই, এই বয়সে নাওটা না যে কি কষ্ট, কত কষ্ট করলাম জীবন ধরা,
আর কষ্ট করতে হবে না তোমার।
কিন্তু নিজাম, আমার একটা কথা কত সত্য করে।
কি কথা আব্বা?
আমার কেন জানি মনে হয় তুই জানি কোথ থেকে অনেক টাকা পাইছিস।
কথাটা কি সত্যি? এই কথা কে করলো তোমার?
তুই মুদির দোকানদার টাকা পাইলি তুই?
টাকা আমি জমাইছি,
এত বড় সংসার চালায়া তুই এর মধ্যে টাকা জমালি কেমনে?
কষ্ট করতেছি ফল পাইতেছি, তুমি এত চিন্তা করো না তো, তোমার যা কইলাম এটা করো।
ঠিক আছে বাপ, তুই যখন কইতেছ তাই করুন।
আসলে মকিমুদ্দিনও কিছু কিছু আন্দাজ করতে পেরেছিলেন যে এত টাকা নিজাম কোত্থেকে পেয়েছে, কিন্তু সংসারের সচ্ছলতা আসতে শুরু করায় তিনি সে কথা নিয়ে আর বেশি নাড়াচাড়া করলেন না। এভাবে বছর দুয়েক চলার পর নিজামুদ্দিন আস্তে আস্তে কিছু টাকা বের করতে শুরু করলেন। প্রথম দিকে কিছু কিছু ধানের জমি কিনতে লাগলেন, তখন অবশ্য গ্রামের অনেকেই ব্যাপারটাতে সন্দেহ করেছিলেন, কারণ নিজামের দোকানের যে আয় তা দিয়ে সংসার চালানোর পর এত জমি কেনার জন্য বাড়তি টাকা জমাতে পারাটা বেশ অস্বাভাবিক ব্যাপার, তাই তার টাকার উৎস সম্পর্কে অনেকেই হিসাব মেলাতে পারছিলেন না।
কি মকিম মিয়া, তোমার খবর কি?
এই তো ভালো আছি, তোমার খবর কি রহিম মিয়া?
আর কি আর কি, শুনলাম তোমার পোলায় নাকি একটা ধানের জমি কিনতেছে।
ঠিকই শুনছ, সংসার বড় হইতেছে, জমি জমাতে কিছু কম লাগে।
তা তো ঠিকই, তা তো ঠিকই, কিন্তু ব্যাপারটা বুঝতে পারলাম না।
কি ব্যাপার কও তো?
একটা নাও চালাইয়া তোমরা বাপে পোলায় মুদি দোকান দিলা, আবার জমি জমা কিনতেছে, তোমাকে দোকান দেখা তো মনে হয় না যে।
কি মনে হয় না তোতা?
আরে না না, কেমন আছো বাবা নিজাম?
আছি তো ভালোই, কিন্তু আপনি আব্বার এসব কি কইতেছেন?
না তেমন কিছু না, তুমি এত দিনে একটু উন্নতি করলা, হে কথাই বলতেছি না।
তথা আমি পরিশ্রম করতেছি তাই উন্নতি করতেছি, মাইন্ডসেটা তো ভাবনা চিন্তা করার কি দরকার?
না তা তো ঠিকই, তা তো ঠিকই, খালি খালি পরিশ্রমই তো আর হয় না, কপালও লাগে। আমরা কি কম পরিশ্রম করতেছি, কিন্তু আমাকে কপাল তো আর খুলতেছে না, তোমার কপালটা মনে হয় একটু বেশি ভালো।
কপালের দরকার তো আছেই, সবার কপালে তো আবার সব থাকে না, সবাই সব কিছু করবারও পারে না, আমার ক্ষমতা আমি পাচ্ছি।
তা তো ঠিকই, তা তো ঠিকই, সব তো নিজের চোখেই দেখলাম।
এভাবে অনেকে নানা রকম কথার কারণে নিজামের জেদও বাড়তে লাগলো। যাই হোক, নিজাম ঠিক করলেন আর মুদির দোকান চালাবেন না, এবার তিনি ব্যবসা করবেন আরো বড়। এরকম কথা চিন্তা করে তিনি কয়েকদিনের মধ্যেই মুদির দোকানটা বিক্রি করে দিলেন। তারপর নিজের কেনা জমির মধ্যে একটা রাইস মিল করার সিদ্ধান্ত নিলেন। এরপর খুব দ্রুত সেটাকে দাঁড় করিয়েও ফেললেন। এই কাজ করতে অনেক পরিশ্রম করলেন নিজাম। প্রায় 6 মাস সময় লাগলো মিলের কাজ সম্পূর্ণ করতে। কাজ শেষ হওয়ার পর একদিন একটা মিলাদের আয়োজন করে ধান ভাঙানোর কাজ শুরু করে দিলেন। সারাদিন এই মিলের পিছনে থাকতেন তিনি। আস্তে আস্তে তার ব্যবসায় উন্নতি হতে লাগলো। মিলটার এক কোনায় বসলো তার অফিস ঘর। ওখানে সারাদিন বসে থেকে মিলের তদারকি করতেন নিজাম। অফিসের আলাদা ঘর থাকার কারণে তার কিছু বন্ধু বান্ধবও ওই ঘরে সারাদিন সময় কাটতে থাকে, অর্থাৎ তার সঙ্গে আড্ডা মারতে থাকে। একসময় নিজাম সাহেব আর তার এই বন্ধুরা কাজের চাইতে আড্ডাবাজি করেই বেশি সময় কাটাতে লাগলো। তখন ওই এলাকায় আর কোনো মিল ছিল না, কারণ বেশিরভাগ জায়গায় তখনও বিদ্যুৎই পৌঁছয়নি। 1972-73 সালের দিকে প্রথম ওই দিকে বিদ্যুৎ দেওয়া হয়, ফলে ওই রাইস মিলে কাজ করতে আসা শুরু করলো অনেকেই। বিপুল চাহিদার কারণে এরপর নিজামুদ্দিনের ব্যবসা ধীরে ধীরে আরো বড় হতে থাকে। রাতারাতি নিজামুদ্দিন মাঝি থেকে নিজাম সাহেব বলেই মানুষের কাছে পরিচিত হলেন। এখন থেকে মাঝির বেটা পরিণত হল নিজাম সাহেবে। আস্তে আস্তে ওই গ্রামের একজন সাংঘাতিক প্রতাপশালী লোক হয়ে ওঠেন নিজামুদ্দিন। বন্ধু বান্ধবের কোনো কমতি নেই, প্রায় অফিস ঘরে বসে মদের আড্ডা। নিজেও শুরু করলেন মদ খাওয়া। প্রথম প্রথম শুধু অন্যরা মদ খেত, তিনি খেতেন না, বসে বসে দেখতেন। কিন্তু স্থানীয় কিছু মাস্তান ধরনের লোককে হাতে রাখার জন্য নিয়মিত মদের আয়োজন করা হতে থাকে, যেন তারা নিজাম সাহেবের পক্ষে কাজ করে। আর এভাবে একসময় তিনিও মদে আসক্ত হয়ে পড়লেন। নিজাম সাহেব চাইতেন তার বড় একটা সহযোগী দল থাকবে, যারা যে কোনো প্রয়োজনে তার জন্য থাকবে। গ্রামে ধীরে ধীরে তার প্রভাব প্রতিপত্তি বেড়ে উঠবে, আর এজন্য অনেক মানুষকে তার হাত করা দরকার হয়ে পড়েছিল সে সময়। এই সময় নিজাম সাহেবের ঘনিষ্ঠ বন্ধু হয়ে ওঠে ইয়াসিন। ইয়াসিন সকাল থেকে রাত পর্যন্ত নিজাম সাহেবকে সঙ্গ দিত, মাঝে মাঝে রাইস মিলের দেখাশোনার কাজও করত। একসময় এমন অবস্থা হলো যে ইয়াসিন একরকম নিজাম সাহেবের পরিবারের সদস্যের মতোই হয়ে উঠলেন। এক কথা যাকে বলা চলে নিজাম সাহেবের ডান হাত, সোজা বাংলায় চামচা।
আর কত দিন কাম আছে?
কি কাম? কত
আমার মিলে ব্যাপার তোমার
হিসাব দরকার, একবার খালি কম না চোখে গোলকে কাম হয়ে যাবে।
শুনলাম সামনে নাকি আর কে কে মিল খোলার কথা চিন্তা করতেছে, কয়েকজন নতুন কারখানা এদিকে শুনছে, আমার ব্যবসা নিয়ে আর টানাটানি শুরু করে দিচ্ছে।
বুঝতে চিন্তা করো না, এই এলাকায় কোন রাইস মিল আমি খুলতে দিব না, এমন প্যাচ লাগামু।
রহিম মিয়া আছে না? রহিম মিয়া, সে এখন তার জমির যত ধান আছে সেইগুলা মারাই দিতে মিলে আসে না, আর সব বলে রে মিলে এখন এলে গিয়ে মানা করতেছে।
আচ্ছা মানুষের কাম মানুষের করতে যত, এটা দিকে তো আয় বোঝাইবো না, হিংসা হেরাম বুঝো না, তোমার মিল তো দিন দিন আরো ভালো চলতেছে দোস্ত।
তোমার
লেগে করুন না তো কার লেগে করুন,
আজকে কিন্তু তুমি আমার বাইকে একদম।
সময় বাড়াতে থাকে, নিজাম সাহেবের ব্যবসা ফুলে ফেপে ওঠে, তার বন্ধুর সংখ্যা বাড়তে থাকে, সাথে সাথে শত্রু সংখ্যাও। একসময় নিজাম সাহেব তার রাইস মিলের কাছেই একসাথে প্রায় 50 বিঘার মতো জমি কিনে ফেললেন এবং সেখানে একটি ইটের ভাটা বানাবেন বলে সিদ্ধান্ত নিলেন। সে অনুযায়ী কাজ করে কিছুদিনের মধ্যে ইট বানানোর উপযোগী করে গড়ে তুললেন জায়গাটি। নিজাম সাহেবের বাবা কিছুটা আপত্তি করলেন, কারণ ইটের ভাটার জায়গাটি কেনা হয়েছে নদীর অন্য পায়ে, সেখানে দাম পড়েছে বেশি, আর তাছাড়া ওই একই গ্রামে আরো ভালো জমি কেনা যেতে পারত। কিন্তু নিজাম সাহেব কেন যে গো ধরে বসে থাকলেন কিছুই বোঝা গেল না। তার ওই জমিটাই চাই, এত বেশি টাকা খরচ করে এমন জায়গায় জমি কিনতে দেখে তার বাবাও একটু অবাক হয়ে যান। কিন্তু কারো কথায় পাত্তা না দিয়ে নিজাম ওই জমিটি কিনে ফেললেন, তাও আবার কাউকে কিছু না জানিয়ে।
আব্বা তুমি কি ডাকছিলে আমারে?
নিজাম
নাকি নদীর ব্যাপার জমি কিনতেছ? তুমি জানলা কেমনে? শুনছি আমি, সত্য কিনা ক, ঠিকই শুনছ। অনেক বড় একটা জমি আমি বাইনা করে ফেলাইছি। এটা আসলাম মিয়ার জমি না? সে বেচতে রাজি হইল? রাজি হয় নাই, রাজি করাইছি। কেন? ওই জমিটা তোর কিনে সরকার কি আসিল? আসলাম মিয়া আমার কাছে নালিশ দিতে ফেরিতে ছিল না জমিটা ছিলেন, তুই তার জবরদস্তি করছ। হ্যাঁ করছি, তাতে কি হয়েছে? আর আমি কি বিনা পয়সা জমি নিতেছি নাকি? ভালো দাম দিছি, আসল দামের চেয়ে বেশি। বেশি দাম দিয়ে ওই বাজি জমি কিনে তোর দরকার কি? এই দামেতে তুই আরো ভালো জমি পাইছিস। আমি একটা ইট বাটা দেবো ঠিক করছি, আর ইট বাটার লাইগা তো ভালো জমি দরকার হয় না, আমার এই জমিটাই লাগবো। তারপরে কইতাছি একজনের জমি জোর করে লোন ঠিক না। তুমি অত কথা কেন তো? আমি ঠিক করছি ওই জমিটা আমি কিনু, আমি কিনতাছি কেমনে পারি কিনতাছি। এইটা কেমন কথা? এইটাই কথা।
বাপের কথা না শুনে একরকম জোর করেই জমিটা কিনে ফেললেন নিজাম সাহেব। ইটভাটা তৈরির কাজও করে ফেললেন। ইটভাটা উদ্বোধনের সময় সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে বড় একটি অনুষ্ঠান করবেন বলে ঠিক করেন। সময়টা 1975 সালের কোনো একদিন। উদ্বোধনের দিন ঠিকঠাক হয়ে গেল, গ্রামের সব লোককে দাওয়াত দেওয়া হলো, রান্না করে সবাইকে খাওয়ানোর জন্য 10টা গরু আনা হলো। এত বড় দাওয়াত গ্রামের লোকজন আগে কোনো দিন দেখেনি। সারাদিন খাওয়া দাওয়া, উদ্বোধনের কাজ, এভাবেই কেটে গেল সময়টা। সারা গ্রামের লোক এই দাওয়াতের কথা বলা বলি করতে লাগল।
এদিকে মাংস দিয়ে যা, টেবিলটা ধো। আরে আরে রহিম চাচা, আসেন আসেন আসেন, ভালো আছেন তো?
হ্যাঁ ভালো আছি বাবা, তুমি তো বেশ দূরে পেয়েছেন।
রবি আপনাকে দোয়া চাবা
তিন ঘন্টা তাহলে ওই রে ফেলাই যা। কিন্তু কামটা কি করিল?
কেন কোন কামটা ভুলেছে চাবা?
পরের দিনের কথা, তখন মাত্র ভোর হয়েছে। নদীর অন্য পারের গ্রামে যেখানে নিজাম সাহেবের ইটের ভাটা কিনেছে, সেই গ্রামের এক লোক ভোরে নামাজ পড়তে যাচ্ছিলেন। একটা জঙ্গলা জায়গার পাশ দিয়ে যাবার সময় ভয়াবহ একটা দৃশ্য দেখে তিনি চিৎকার করে উঠলেন। কি দেখেছিলেন তিনি? সেখানে পড়েছিল একটা মানুষের কাটা মাথা।
আবার কেমন কেমন লাগবো? ওই যে কি বুঝাচ্ছি,
মাথাটা নিজাম সাহেবের। ভয়ঙ্কর দৃশ্য দেখে গ্রামবাসী জড়ো হয়ে পুলিশে খবর দেয়। পুলিশ এসে জঙ্গলের ভেতর থেকে নিজাম সাহেবের ক্ষত বিক্ষত লাশ উদ্ধার করে। সবাই হতভম্ব হয়ে গেছে। যে লোকটা এত বড় উৎসব করে গতকালই সারা গ্রামের লোককে খাওয়ালো, মাত্র একদিনের ব্যবধানে তার বীভৎস লাশ পাওয়া গেল! কে খুন করেছে তাকে? এ প্রশ্ন তখন সবার মনে, বিশেষ করে তার শত্রু কারা ছিল তা নিয়ে অনেক জল্পনা কল্পনা শুরু হয়ে গেল। পুলিশ খোঁজখবর শুরু করলো। তখন দেখা গেল সন্দেহটা গিয়ে পড়ে অনেকের ঘাড়েই। নিজামুদ্দিনকে অনেকেই সহ্য করতে পারত না। অল্প দিনের মধ্যে তার আঙুল ফুলে কলা গাছ হওয়ার জন্য অনেকেই তাকে যেমন হিংসে করত, আবার অনেকের সাথেই সরাসরি তিনি শত্রুতাও গড়ে তুলেছিলেন। কারো ব্যবসা নষ্ট করে, আবার কারো জমি বিক্রিতে বাধ্য করে অনেককেই তিনি খেপিয়ে তুলেছিলেন। জিজ্ঞাসাবাদ করতে প্রথমেই পুলিশের মাথায় আসলো যে কেন নিজাম সাহেবের লাশটা পাওয়া গেল নদীর অন্য পারে, কেন তো নিজের গ্রামে নয়। তার মানে হচ্ছে নিশ্চয় ওনাকে জোর করে কি ওখানে ধরে নিয়ে গিয়েছিল, অথবা তিনি নিজেই গিয়েছিলেন। তা যেটাই হোক না কেন, নদী পার হয়ে যেতে গেলে খেয়াঘাটের মাঝির সাহায্য অবশ্যই লাগবে। তাই পুলিশ প্রথমেই জেরা করতে গেল সে ঘাটের মাঝিকে। তখন খেয়াঘাটের মাঝির কাজ করত সুলেমান মাঝি। আর একবার স্বাগত কুয়াশা, স্বাগত। অনেক আগেই জানানো হয়েছে, গল্প শুরু হয়ে গেছে। তা কার কি প্রেডিকশন, কি মনে হচ্ছে যে কি হচ্ছে? আমরা শুরুতেই দেখেছি, শুরুতে বলেছি আমি যে বন্ধুটি আমাদের গল্পটি পাঠিয়েছেন, তিনি নাম প্রকাশে অনিচ্ছুক, তার সঙ্গে আমার কথা হয়েছে, তিনি চান না তার নামটি প্রকাশিত হোক, এমনকি এলাকার নামটাও তিনি আমাদেরকে জানাতে চান, কিন্তু ঘটনাটি সত্যি। এবং পূর্ব পাকিস্তান, পাকিস্তানের সময় থেকে, মানে 1971 আগে থেকে ঘটনা শেষ হয়েছে, যুদ্ধের আগে থেকে ঘটনা শুরু, যুদ্ধপূর্ব ঘটনা, তখন থেকে ঘটনার সূত্রপাত। এবং নিজাম মিয়া নামে একজন বেশ ধুরন্ধর প্রকৃতির লোক আমরা দেখেছি, কিভাবে সেই সময় যখন পাক বাহিনীর হামলা চালাচ্ছে, লুটপাট হয়েছিল, সেখান থেকে সে কিভাবে সোনার দোকান লুট করে টাকা প্রথমে লুকিয়ে রেখেছিল, পর আস্তে আস্তে টাকা বের করে জমি জমা কিনতে শুরু করে, মুদির দোকান দেয় প্রথমে, তারপরে এটা বলছে যারা মিস করেছে তাদের জন্য, তারপরে সে আস্তে আস্তে রাইস মিল কিনে, এবং রাইস মিল কেনার পর সে একটা ইটের ভাটাও কিনে, আমরা দেখেছি সেটা উদ্বোধনের দিন সে প্রচুর লোককে দাওয়াত করে, এবং গ্রামের লোকজন কিন্তু মোটামুটি কানাঘুষা করছে, এটা সন্দেহ করছে যে সে এত টাকার উৎস নিশ্চয়ই কোনো সৎ পথে আসেনি,
এবং সে কিভাবে এই টাকাটা পেয়েছে তা কিন্তু বোঝাও যায়নি,
বোঝাও যায়নি, কিন্তু টাকাটা যে সৎ পথে আসেনি এটা অনেকে আন্দাজ করতে পারছিল। তো যেদিন সে উটের ইটের ভাটা উদ্বোধনী দিনের সে গ্রামের লোকজনকে অনেকগুলো গরু টুরু কেটে খাইয়েছে, তার পরের দিন সকালবেলায় তার একটি কাটা মাথা পাওয়া গেল, ভয়াবহ একটা ব্যাপার। এবং পুলিশ এসে নিয়েও গেছে, এবং খেয়াঘাটের মাঝে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে, আমরা এখানে শেষ করেছি। তা আমার মনে হয় যে আমরা এখানে যে শেষ করেছি, আমরা অনেক বন্ধু অনেক প্রশ্ন করেছে, দুই একটা প্রশ্ন আমরা পড়বো নাকি আমরা গল্পে চলে যাই? আমরা ছোট্ট একটা বিরতি নেই, আমরা বিরতি থেকে ফিরে এসে আমরা গল্পের বাকি অংশে চলে যাই। আমার মনে হয় আমরা কথা না বলি বন্ধুরা বিরক্ত, কিন্তু যাবার আগে আরো একবার জানিয়ে দিচ্ছি আমাদেরকে লিখে পাঠাবার ঠিকানা যেকোনো মোবাইল থেকে 8920 আর যে শারমিনের ফ্যান পেজ এবং এবিসির ফ্যান পেজে লেখা যেতে পারে। সঙ্গে আছি শারমিন
এবং আমি অনিন্দু,
চলছে কুয়াশা এবিসি রেডিও এফএম 89.2, সঙ্গেই থাকবে। ছোট্ট একটা বিরতির পর কুয়াশায় ফিরে এলাম আমি শারমিন
আর আমি অনিন্দু।
অনিন্দু, আমরা বেশ কিছু প্রশ্নের সম্মুখীন হয়েছি, যেমন একজন লিখে পাঠিয়েছেন যে নিজাম কে খুন করেছেন ইয়াসিন, তার কোনো প্রমাণ এখনো পর্যন্ত আমরা কিছুই পাইনি। হ্যাঁ, আর তুমি আমার ফ্যান পেজে কোনো লেখা আছে? আমরা কি আমার মনে হয় আমরা হ্যাঁ কয়েকটা লিখে উত্তর দিয়ে তারপর আমরা বাকি অংশে যাচ্ছি।
আজ শামিন ফ্যান পেজে আবু সুফিয়ান লিখেছেন, আপু গতবারের পর্বটা বেশ ভয়ের ছিল, আজ আমি আর আমার বন্ধু অনেক কুয়াশা শুনছি। বকুল মিয়া লিখেছেন, একটু একটু ভয় লাগছে। FM পাগলার লতিফ লিখেছেন, কুয়াশা সময় যদি বৃষ্টি হয় তাহলে খুবই ভয় লাগবে। এছাড়া মিলন কুমার দীপ উনি লিখেছেন, কাল এক্সাম, পড়াশোনা না করে কুয়াশা শুনছি, কারণ এক্সাম মিস করা যায় কিন্তু কুয়াশা মিস করা যায় না।
একদম ট্রু। আনশেলি লিখেছে মিরপুর থেকে, ইউ do not know what a great job you are doing, kuasha is midnight magic, love you, I love you too anshali, you are my inspiration, amar protiti shote apnar kotha apnar lekha amake onek inspire kore, apni dua korben jeno ami aro bhalo ayojon korte pari, rongpur boy likheche kuasha ayojon ta protidin prochar shombhob eta oshombhob eta mani kintu kuasha prochar shomoy ta to ek ghonta barate paro tai na অনিন্দ সুন্দরী শারমিন আপু, এখানে অনিন্দ আছে, সুন্দরী আছে মাঝখানে আমার একজন, আর আমি এপাশে শারমিন আপু। আচ্ছা ঠিক আছে, রহিম লিখেছে খাগড়াছড়ি থেকে, রক্ত গরম আছে শুনতে শরীর, খাগড়াছড়ি বলতে গেছে শুনেই গা শিউরে উঠল, রক্ত গরম তো তাই জানি কুয়াশার তুলনা শুধুই কুয়াশা। আচ্ছা কুয়াশার প্রচুর প্রশংসা, আমার মনে হয় আমরা আবার কুয়াশাতে ফিরে যাই, কুয়াশার কাছেই আমরা এখন যাই, আমরা বাকি অংশটা শুনি। আমরা যেটা দেখছিলাম যে খেয়াঘাটের মাঝে কে সোলামান নামে, খেয়াঘাটের মাঝি নামে একজন কাজ করতো, তখন সে সোলামানকে প্রশ্ন করবে, পুলিশ তাকে প্রশ্ন করছে, কি প্রশ্ন করে সেটা আমরা শুনবো। তার আগে জানিয়ে দিচ্ছি বন্ধুদের, যে কোনো মোবাইল ফোন থেকে আমাদেরকে SMS পাঠানো যাবে 89209 নম্বরে, আর এছাড়া আর যে শারমিনের ফ্যান পেজ আছে, আর সঙ্গে আছে ABC রেডিও ফ্যান পেজ, আর সাথে আছি শারমিন এবং অলিন্দ।
কালকে তুমি কই আসিলা?
স্যার এখানেই নৌকায় চালাইতেছিলাম।
তাইলে নিজাম সাহেব দেখছিলা নাকি?
স্যার আমি কাইলি হ্যারি আর ইয়াসিন সাহেবের পাশ এসেছিলাম।
কি ইয়াসিন সাহেব?
ইয়াসিন সাহেব তার বন্ধু, দুজনে অনেক ভালো মিলমিশা ছিল। ইয়াসিনের সব কামের সঙ্গে।
তার মানে তুমি কালকে ওই দুজনের পার করছো, আর কেউ ছিল না?
না স্যার, আর কেউ তাগুলো ছিল না।
কয়টার দিকে এটা?
যে তা হইব রাত দশটার পরে।
এত রাত্রে দুইজন কেমন পার হয়েছিল বুঝতে পারো?
আমিও দিয়েছিলাম স্যার, এত রাইতে কই জানিলাম সব, ওনারা দুজনই আমার ধমক দিছিল।
তারপর ইয়াসিন রাত দেহ নাই?
না স্যার, আমি এরপরে যতক্ষণ আসছিলাম ইয়াসিন রাত দেখি নাই, পরে আমি নৌকা বাইন্দা চলিলাম।
তার মানে ইয়াসিনকে ধরলেই সব জানা যাবে
স্যার। আমি আর কিছু জানি না।
ঠিক আছে ঠিক আছে, কিন্তু পরে তোমার যখন ডাকবো তখন হাজিরা দিতে হইব কিন্তু, ঠিক আছে?
জয় স্যার।
গ্রামের মাটির কাছ থেকে পাওয়া গেল দারুণ গুরুত্বপূর্ণ এক তথ্য। নিজাম সাহেবের ডান হাত ইয়াসিনের উপর গিয়ে পড়ল পুলিশের সব সন্দেহ। মাঝির কাছ থেকে জানা গেছে মৃত্যুর দিন অনেক রাতে নিজাম আর ইয়াসিনকে নদী পার করে দিয়েছে সে, তাদের সাথে আর কেউই ছিল না। তাই ইয়াসিনকে তার বাসা থেকে গ্রেপ্তার করল পুলিশ। পুলিশের মনে বদ্ধমূল ধারণা জন্মালো ইয়াসিনই টাকার লোভে খুন করেছে নিজাম সাহেবকে। কিন্তু আসলেই কি ইয়াসিন এভাবে নিজাম সাহেবকে খুন করেছিল? সে তো নিজাম সাহেবের খুব ঘনিষ্ঠ ছিল, এমনকি তার পরিবারের সদস্যদের মতোই ছিল। তাহলে কি ইয়াসিনের কোনো গোপন রাগ ছিল নিজাম সাহেবের উপর? রহস্য যেন আরো ঘনীভূত হচ্ছিল, কোনো প্রশ্নেরই উত্তর পাওয়া যাচ্ছিল না। ইয়াসিন সব কথা অস্বীকার করল, কিন্তু তার কথা কেউ বিশ্বাস করল না। নিজাম সাহেবের বাবা মকিম মিয়া প্রথম কিছুদিন মামলাটি পরিচালনা করতে থাকেন, নতুন ইট ভাটার তদারকির কাজও তিনি করতে থাকেন, কিন্তু ছেলের মৃত্যুতে তিনি ভেঙে পড়েছিলেন। কিছুদিনের মধ্যে তিনি বেশ অসুস্থ হয়ে পড়েন, এরপর তিনি মারাও যান। মামলাটা দেখাশোনা করার আর কেউ ছিল না। ইয়াসিন বিনা বিচারে প্রায় বছর খানেক জেলে আটকে থাকে, এরপরে আর মামলাটা তেমন আগায়নি। কেউ জানতেও পারল না কেন খুন হয়েছিল নিজাম সাহেব, এর পেছনে কি ঘটনা ছিল। হতে পারে অনেক কিছুই। এক পর্যায়ে জানা যায় মৃত্যুর কিছুদিন আগে স্ত্রীর সাথে প্রচন্ড ঝগড়া হয়েছিল নিজামুদ্দিনের। কি নিয়েছিল সেই ঝগড়া? তার মৃত্যুর পেছনে কি তার স্ত্রীর কোনো হাত ছিল? অনেকেই সেরকম ভেবেছিলেন। পাশের বাড়ির একজন মহিলা ঝগড়ার সামান্য কিছু অংশও শুনে ফেলেছিলেন।
তুমি এরকম কেন করতেছ?
তোর এত বড় সাহস!
আমি
তোর কিন্তু গলা টিপটা মারিয়া ফেলাম। এই কথাটা না কেউ না জানে?
কি হয়েছিল সেদিন? নিজাম সাহেব এমন কি করেছিলেন যে তার স্ত্রীকে তার খুনের হুমকি দিতে হয়েছিল? আর এই হুমকি জমিলার মনেই বা কি প্রভাব ফেলেছিল? কিন্তু নিজাম সাহেবের স্ত্রী এত পাগলি মহিলা ছিলেন না যে এত বছর সংসার করার পর নিজের সন্তানদের বাবাকে খুন করানোর কথা ভাববেন। গ্রামের আর দশজন মহিলার মতোই সাধারণ মহিলা ছিলেন তিনি, নিরীহ। কাজে এই ধারণাটি ধোপে টেকে না। তবে কেউ কেউ আবার ধারণা করেন জমি জমা নিয়ে শত্রুতার কথা। ইট ভাটার জমিটি যার কাছ থেকে কিনেছিলেন সেই ব্যক্তিটি নিজাম সাহেবের আচরণে খুব একটা খুশি ছিলেন না। নিজাম সাহেব অনেকটা জোর করেই তার কাছ থেকে জমিটা কিনে নেন। ব্যাপারটা অনেকেরই চোখে অবাক লেগেছিল, কারণ ইট ভাটার জন্য সেই জমিটা ঠিক উপযুক্ত ছিল না। বরং আরো একটু দূরে এমন অনেক জমি ছিল যেগুলো নিজাম সাহেব আরো কম দামে আরো সহজে কিনতে পারতেন, কিন্তু তা না করে জোর করে একজনকে জমি বিক্রি করাতে বাধ্য করার মানেটা কি? এই সব রহস্যের কোনো উত্তরই পাওয়া যাচ্ছিল না। যতদূর জানা যায় নিজাম সাহেবের মৃত্যুর পর মামলাটা খুব একটা গুরুত্ব পায়নি। সত্যিকারের অপরাধীরা কখনোই ধরা পড়েনি, কিন্তু কেন ধরা পড়েনি সেটাও একটা রহস্য। তাহলে কি 71 সালে যাদের বাড়ি ঘর জমি জমা দোকানপাট লুটপাট হয়েছিল তাদেরই কি প্রতিশোধ নিয়েছিল নিজাম সাহেবের ওপর? যে কোনো কিছুই হতে পারে, কিন্তু এত বিভৎসভাবে নিজামুদ্দিনকে খুন করা হয় যে মনে হয় কেউ যেন প্রচন্ড আক্রোশ থেকে কাজটা করেছে। আর এক্ষেত্রে ইয়াসিনের ভূমিকাটাই বা কি ছিল? নিঃসন্দেহে সে অনেক কিছুই জানত, কারণ নিজাম সাহেবের মৃত্যুর দিনে সবার শেষে সেই ছিল তার পাশে। কিন্তু কেন সে কাউকে কিছুই জানালো না? তাহলে কি খুনের পিছনে ইয়াসিনই দায়ী? এরকম আরো নানা প্রশ্ন ওই এলাকার মানুষের মনে ঘুরেছে অনেকদিন পর্যন্ত, যার কোনো উত্তর শেষ পর্যন্ত পাওয়া যায়নি। তবে খুব অল্প কিছু মানুষ সম্ভবত জানতে পেরেছিলেন আসল সত্যিটা, বা বলা যায় অনেক অনেক তথ্য থেকে তার আন্দাজ করতে পেরেছিলেন যে আসলে কি ঘটেছিল। বেশ কিছুদিন পরে যখন ইয়াসিন জেল খেটে বের হয়, তখন তার কাছ থেকে পাওয়া গিয়েছিল বেশ কিছু তথ্য। সেগুলোই আজ আমরা আজ আপনাদের জানাব। গল্পটা শুধু অন্যায় আর লোভেরই নয়, যে গল্প বলবো আজ সেটা যেন প্রমাণ করে দেয় যে মানুষকে তার কর্মফল একদিন না একদিন পেতেই হয়। নিজাম সাহেব যখন তার রাইস মিলটা চালু করেছিলেন, সম্ভবত তখন থেকেই তার খারাপ দিনের শুরু। মিলটা ছিল নদীর খুব কাছে, নদীর পশ্চিম দিকে, নদী থেকে প্রায় 300 গজ দূরে। মিলের পাশ দিয়ে ছিল একটা রাস্তা, নদী পার হয়ে লোকজন নিজাম সাহেবের মিলের পাশ দিয়ে যাওয়া আসা করত। ধীরে ধীরে ওই রাস্তার লোকজনের যাতায়াত বাড়ছিল, কারণ মিল থেকে 1.5 কিলোমিটার দূরেই গড়ে উঠেছিল কিছু শিল্প কারখানা। ওইসব শিল্প কারখানায় নদীর অন্য পাশ থেকে এসে চাকরি নিয়েছিল অনেকেই। একদিন নিজাম সাহেব লক্ষ্য করেন যে মিলের পাশ দিয়ে বেশ কিছু তরুণী মেয়েরা নিয়মিত যাতায়াত করছে। তিনি খুব আগ্রহী হয়ে উঠলেন। প্রথম প্রথম তিনি একটি চেয়ার নিয়ে রাস্তার পাশে বসে থাকতেন সকাল আর সন্ধ্যায়, ঠিক যে সময়গুলোতে ওই মেয়েদের দলটা সেখান দিয়ে যেত। মেয়েগুলো ওখানকার একটা বিস্কুট কোম্পানিতে প্যাকিং এর কাজ করত। তাদের ডিউটি ছিল সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত। তো প্রতিদিন 10-12 জন মেয়েদের একটা দল নিজাম সাহেবের মিলের সামনে দিয়ে যাতায়াত করতে থাকে। ওই মেয়েদের মধ্যে একটা মেয়েকে নিজাম সাহেবের বিশেষভাবে ভালো লাগলো। তার নাম ছিল লিলি আক্তার। বয়স 18-19 হবে, দেখতে অত্যন্ত সুন্দরী। গায়ের রং যেন একেবারে দুধে আলতায়। বিশেষ করে অন্য মেয়েদের সাথে লিলি আক্তার যখন হাসাহাসি করত, সেই হাসি দেখে নিজাম সাহেব পাগল হয়ে গেলেন। কিন্তু মেয়েটা ছিল বিবাহিতা, তবে তার কোনো সন্তান ছিল না। তো নিজাম সাহেব একদিন তার ডান হাত ইয়াসিনকে সব কিছু খুলে বললেন, লিলি আক্তার সম্পর্কে বিস্তারিত খোঁজ নিয়ে জেনে দিতে বললেন।
তুমি তো আমার সারা জীবনের সঙ্গী, আমার শরীর আমার সব অবশ্য তোমার আমার একটু মনের
কথা আমার একটু মনের কথা
আমার যে সঙ্গে খুব ভালো লাগিয়েছে
ও কি
সামনে যে বিস্কুট ফ্যাক্টরি আছে, তুমি দেখো না
ও আইসা ওরা
এর মধ্যে হুরপুরির রানী পরে
নাকি
জানলে কি আর আমি তোমারে জিগাই, তুমি আমারে সব খবর খবর এনে দিবা।
আমি
তাকে কোন গ্রামে থাকে কি সমাচার সব আমি চাই।
আমি এনে দিব, আচ্ছা ঠিক আছে, সব খবর এনে দিব। কাল সব খবর চাই,
কাল আমি আইজেই চাই, আমি সব চাই আইজেই চাই।
সেই অনুযায়ী ইয়াসিনা পরের দিন বিকেল 5টার পর ওত পেতে বসে থাকে। বাড়ির দিকে রওনা হওয়া মেয়েটার দলটার পিছু নেয় এবং শেষ পর্যন্ত লিলি আক্তারের বাড়ি চিনে আসে। লিলি আক্তার ভালোভাবে খেয়াল করেনি, সে কিছুই জানতে পারল না। নিশ্চিন্তে সে নিজের বাড়িতে ঢুকে পড়ে। ইয়াসিন তার বাড়ির পাশে একটা ছোট্ট দোকান দেখে সে দোকানে কিছুক্ষণ অপেক্ষা করে। এরপর দোকানদারকে জিজ্ঞাসাবাদ করে লিলি আক্তার সম্পর্কে।
বন্ধু আমার পানের দোকানদার, ও সখী রে বন্ধু আমার পানের দোকানদার। কি দিমু, কিছু লাগবো আপনার?
ও না 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 দাঁড়ান,
কাউরে কি খুঁজতেছেন?
না ঠিক না,
ও দেখুন ধরেই তো দেখতেছি খারাইয়া আছেন, কোন তো ব্যাপারটা কি?
আসলে এদিক দিয়ে এক গ্রামে যাইতেছিলাম, হয়রান হয়ে গেছি।
ও আচ্ছা বুধবার তো আসছি, পান আছে? তাই পান খান।
পান আচ্ছা দেও।
বন্ধু আমার পানের দোকানদার, এই যে লন খুবই ভালা পান।
আচ্ছা এই বাড়িটা কাগো?
ও এই বাড়িটার কথা জিগাইতেছেন? এইটা তো আমাকে কাশেম মিয়ার বাড়ি।
কাশেম মিয়া করে কি?
আর তেমন কিছু করে না, চাষবাস করে আর কি, আর খাজুরের রস বেঁচে। আচ্ছা কাশেম মিয়ার কথা জিগাইলেন কেন?
না এমনি আর কি। আচ্ছা যে এই যে মাইয়াটা বাড়ির ভিতর ঢুকলো, এইটা কি?
ও ওই মাইয়াটা তো আমাকে কাশেম মিয়ারই বউ।
বউ নাম কি?
এর নাম হইতেছে গ্যাল লিলি বেগম।
ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, এলাম পানের দাম লন
যে। আচ্ছা বন্ধু আমার পানের দোকানদার।
বন্ধু আমার পানের দোকানদার, আমরা পানের দোকানের গান শুনছিলাম আর দেখছিলাম যে ইয়াসিন সব খোঁজ খবর নিচ্ছিল সেই দিলি আস্তারে। আমরা দেখেছি যে কিভাবে নিজামের মতন একজন ধূর্ত ধুরন্ধর লোক সেটা অপরাধীতে কিন্তু পরিণত হয়েছে। আমি সে জোর করে মানুষের জমি কম দামে কিনে নিচ্ছে, সে রাইস মিল দিয়েছে, সে তার রাইস মিলের সামনে দিয়ে মেয়েরা যাতায়াত করে সেখানে সে কুদৃষ্টি দিচ্ছে, এবং সে এক পর্যায়ে মদ খাও ধরেছে। বন্ধু বান্ধব যত আজে বাজে বন্ধু বান্ধব সে সঙ্গে নিয়ে সেটা মোটামুটি দল পাকিয়েছে, প্রথমে তো লুটতরাজ করেছে, এখন মদ ধরেছে, এখন সে নারীদের দিকে কুদৃষ্টি দিচ্ছে। এবং তার খোঁজ আনতে বসে ইয়াসিনকে, এবং ইয়াসিন যথারীতি সেই মেয়ের পিছু নিয়ে তার গ্রামের বাড়ি পর্যন্ত গিয়ে দোকানদারের কাছ থেকে মোটামুটি তার সম্পর্কে ডিটেল সব মানে ইনভেস্টিগেশন চালিয়ে ডিটেল সব জেনে এসেছে। ঘটনাটা আমার কাছে বেশ সেটা এই এই আমার মনে একটা ক্লাইম্যাক্স এর দিকে যাচ্ছি আমরা। তো এই ফাঁকে আমরা পরের অংশে যাবার আগে হাতে কিছু সময় আছে এবং বন্ধুদেরকে জানিয়ে রাখছি আমরা এখন থেকে কিন্তু বন্ধুরা আমরা রাত একটার খবর আর শুনবো না, দুটার খবর শুনবো না, আর রাত বারোটার পরে আর আমরা কোনো খবর শুনবো না এবিসিতে, আমরা শুধুই গল্প শুনবো। সুতরাং কোনোই মাঝে বিঘ্ন ঘটবে না, কিন্তু এই ফাঁকে হাজার হাজার এসএমএস পাঠিয়েছি একটু পরে নিয়ে, আমরা তো গল্পটা শুনলামই কিছুটা কিছুটা, আমাদের রাত একটা বাজে এই কথাটা আমাদেরকে বলতে হবে নিয়ম মাফিক, কিন্তু তার আগে হাতে কিছুটা সময় আছে, আমরা একটুখানি প্রথম থেকে গল্পটা আসবার দরকার নেই। আমার কিছু এসএমএস যদিও অরিন্দ তুমি পড়ো, আমার ফ্যান পেজে কি আছে আমি পড়তে পারি, তুমি পড়তে শুরু করো।
এখানে এবিসি রেডিওর ফ্যান পেজে লিখেছেন একজন এডি, উনি যে আজকের গল্পটা খুব মিস্টেরিয়াস হবে। এছাড়া রনি ইসলাম নিলয় লিখেছেন আপু গল্পটা বেশ ভালো হচ্ছে। মির্জা সুয়ান লিখেছেন শরতে ভয় লাগছে তবু শুনবো, কারণ রহস্য জানতে ইচ্ছে করে, খুব ভালোবাসি। নুহিতা নুহি উনি শুনছেন, লিখেছেন এবিসি রেডিও কুয়াশা প্রোগ্রাম শুনছেন। ইয়াসির আরাফাত নীরব লিখেছেন গুড শোজ। আরিফুল হক উনি লিখেছেন এক্সপেক্টিং মোর এক্সিলেন্ট দেন লাস্ট উইকস ওয়ান,
থ্যাংক ইউ।
সোহেল আহমেদ উনি লিখেছেন আপু কুয়াশা সপ্তাহে দুদিন হলে ভালো হয়।
আমি তো অবাক হচ্ছি যে কেউ তো প্রতিদিন হলে ভালো হয়, এখন প্রতিদিন থেকে এসেছি দুদিন, একদিন করতেই জীবন শেষ হয়ে যায় আমাদের। প্রতিটা সপ্তাহে প্রতিদিন প্রচুর কাজ থাকে, বিশেষ করে এডিটিং এর কাজ, সাউন্ড এর কাজ, স্ক্রিপ্টিং এর কাজ, মূল যে বিষয়টা। আমাদের সিফাত মাহমুদ যদি সময় মতন আমাদেরকে স্ক্রিপ্ট দেয় তাহলে আমরা আরো সময় মতন কাজ খালি কাজটা শুরু করতে পারি, এবং সাকিব ফাজলারা যদি ফ্রি থাকেন সেই দিনটায় সে তার অভিনয়ের অংশে মনোযোগ দিয়ে কাজটা করতে পারে, এবং আমাদের সাউন্ডে যে অসাধারণ সাউন্ড গুলো শুনতে পাচ্ছেন, খালিদ একটু ফেডারটা বাড়বে। খালিদ যদি সঙ্গে থাকে, মানে ফ্রি থাকে, তাহলে আরো তাড়াতাড়ি কাজটা এগোয়। এবং যারা অভিনয় করে তারা সবাই কিন্তু এবিসিতে কাজ করে, তো তারা যদি ফ্রি থাকে তাহলে কাজটা আরো তাড়াতাড়ি এগোয়। সেটা করতে গেলে তো সেটা সম্ভব না, প্রত্যেকেরই কোনো না কোনো কাজ রয়েছে। আমাকে ফ্রি থাকতে হবে নারেশন দেবার জন্য।
আরো একটু মজার কমেন্ট আছে, রিয়েল জাহি লিখেছে, টর্চ লাইট ওয়াটার এন্ড লাঠি নিয়ে ওয়েট করছি এবং কুয়াশা শোনার জন্য লাইট অফ করে দিয়েছে, সো আই এম রেডি। মানে তারা বেশ গুছিয়ে আনুষ্ঠানিক ভাবে কুয়াশা শুনছে
এবং খুব সাবধানে, যদি কেউ পিছন থেকে বাড়িতে আমি মারতে আসে তাহলে তার আগেই ঘায়াল করতে পারে তাকে। আর এখান থেকে আমি এসএমএস করবো, যারা 8920 তে পাঠিয়েছে, আমি শান্তা, কুয়াশা শুনতে ভালো লাগে কিন্তু ভয় পাই। আর অতর শাহাঘাটপুর থেকে, এটা কোন জায়গা আমি জানি না, বলছি আমি মাহাদি, শারমিন আপু তোমাকে আই লাভ কুয়াশা। তুমি কিন্তু খুব খুব মানে তোমার লেখাটা একেবারে স্পষ্ট না, আমি খুব কষ্ট করে পড়লাম। সজীব লিখেছে, আমি ভূতের রাজা আপু, আমি ভূতের আমি তোমার লেখা বুঝতে পারছি কি অবস্থা। দাঁত একজন লিখেছে, তার ভালো লাগছে অনেকটা গল্প বলে শেষ করে দিলেন, না গল্প বলে শেষ করে দিলি, এবং শুরুতে যে গল্পটা ছিল সেটার অনেকে অনেক প্রশংসা করেছেন। আজকে যেহেতু আমাদের খবর নেই একটা, সেহেতু আজকে হয়তো একটু অন্যরকম লাগছে, কথা একটু মাঝখানে বেশি বলতে হচ্ছে, আমাদের টাইমকে বাজাতে হবে সে কারণে, আদারওয়াইজ আমি হয়তো সোজা গল্প চলে যেতাম। সুতরাং একটু আজকের জন্য অন্তত কনসিডার করতে হবে। মৃত উত্তর থেকে রয়েছে, আপু আমার গ্রামের বাড়ি গাজীপুর কালীগঞ্জ, আর কালীগঞ্জের নাগরিকা। আচ্ছা আপু, প্লিজ আমি আপনার কুয়াশা নতুন বন্ধু কামরুল কক্সবাজার থেকে। মুজিবর লিখেছে, মুন্সিগঞ্জ থেকে, হাউ আর ইউ, আই এম ইউর নিউ লিসনার। আপু আমি ফুরকান, কুয়াশা শুনছি, শোনো। খোকন লিখেছে, স্টোরি শুরু করবে, স্টোরি তো শুরু হয়ে গেছে। আর আর অর্পণ লিখেছে, আপু আমি ক্লাস সেভেনে পড়ি। বাপি চিটাগাং থেকে লিখেছে, রুমের দরজা জানালা লাইট বন্ধ করে কুয়াশার জন্য ওয়েট করছি। এগুলি কি অনেক আগের এসএমএস নাকি? কুয়াশা তো অনেকক্ষণ হলো শুরু হয়ে গেছে। আমি একটু সামনে যাই। ওরে বাবা। আর লিখেছে শারমিন আপি নসিনী থেকে, সুলেমান, আমি সুলেমান বলছি। আপু আমি সেদিন নদীর ঘাটে যাইনি, আমার নৌকায় তারা উঠেনি, সত্যি বলছি। আচ্ছা সুলেমান মাঝির কথা বলছে, আচ্ছা ঠিক আছে, তোমার কথা সত্যি বলে ধরে নিলাম। আপু আগের স্টোরিটা দেখে না শুনে ভালো লেগেছিল, তা কারণ প্লিজ আমি একজন কুয়াশার নতুন বন্ধু আরাফাত কক্সবাজার থেকে। সজীব আনোয়ার নারায়ণগঞ্জ থেকে লিখেছে, আপু মিজান মিয়াকে জাগা জুগির জন্য মারা হয়েছে কিন্তু ইয়াসিন মিয়াকে মারে নাই। হ্যাঁ সেটা তো খুবই সত্যি কথা, এই প্রশ্ন আসতেই পারে, এরকম প্রশ্ন লিখে পাঠালে আমার জন্য সুবিধা হয়। আচ্ছা তার মানে মনোযোগ দিয়ে শুনছ। আর কক্সবাজার থেকে বলছে, আপু আপনি কি ভয় পেয়েছেন? আমি কুয়াশা যে আমাদের যে মিউজিক্যাল বেড, এটা শুনলেই আমি ভয় পাই, আর চিৎকার শুনে আমার আরো ভয় লাগে, আমি প্রতি রাতে ভয় পাই বলেছি, আমি রাতে গিয়ে বাড়িতে বাতি জ্বালিয়ে ঘুমাই। আর চিটাগং থেকে সাইম লিখেছে, আমার ইমরার ভাইয়া, চিটাগং এর ভাষায় লিখে তো বুঝবো না ভাই। রাজু লিখেছে চিটাগং থেকে, আসলে কাজের চাপে অনেক ইচ্ছা থাকলেও শুনতে পারি না, প্লিজ আমাকে একটু জানাবেন কুয়াশা কখন রিপিট হয়। রিপিট হয় না এটা, আপনাকে আমাদের অনলাইনে ঢুকে আমাদের আর্কাইভ থেকে ডাউনলোড করে শুনতে হবে, আগামীকালকে আশা করি পেয়ে যাবেন। আপু ভাইয়া ভালো আছেন? শরীয়তপুর থেকে এনায়েত লিখেছেন, কুয়াশা খুব দারুণ, আমি আর আমার মামা একসাথে শুনছি, ধন্যবাদ। সোনাকান্দা আলামিন, আমার সাথে বন্ধুরা ঘুমাচ্ছে, হালকা ভয় লাগছে। আচ্ছা কুয়াশা ফারিয়া ফার্মগেট থেকে লিখেছে, আপু এখন ধারণা হচ্ছে নিজামের প্রতিবেশী চাচা নামটা ভুলে গেছি, মেবি রহিম উদ্দিন জড়িত হতে পারে। হ্যালো, আমি ঝুমুর ফ্রম চিটাগং। আজকের ঘটনাটা ভালো লাগছে না, হতে পারে ভালো লাগছে না, কারণ তুমি তো ভূত আশা করছো, আমরা ভূতের গল্প প্রচার করি না সবসময়। নাজি ভাই, লেগেছে আপু কুয়াশা এমন একটা শো যেখান থেকে আমরা প্রতিনিয়ত কিছু শিখি এবং অনেক বিষয়ে কেয়ারফুল হই। ভেরি ট্রু, এটাই হচ্ছে আমার আসল উদ্দেশ্য। চিটাগং থেকে, চিটাগং টাইগার প্রেস থেকে লিখেছে সোহেনা, সুমি, শ্যামিন আপু, অনিন্দ ভাইয়া কেমন আছে? শ্যামিন আপু তোমার কথা আমার খুব ভালো লাগে, আর তোমার কুয়াশার কাহিনী শুনতে ভালো লাগে। ঠিক আছে, একটা ছোট্ট বিরতি নিব, তারপর আবারও ফিরে আসছি কুয়াশার বাকি অংশ নিয়ে। সঙ্গেই থাকো, লিখে পাঠাবার ঠিকানা জানিয়ে দিচ্ছি যেকোনো মোবাইল থেকে, 8920 আর যে শ্যামিনের ফ্যান পেজ এবং বিশেষ ফ্যান পেজ আছে। সঙ্গে আছি শ্যামিন
আর আমি অনিন্দ,
সূর্য কুয়াশা, এবিসি রেডিও, সমানরূপে দর্শনিক। বন্ধুরা, একটু বেশি বিরতি হয়ে গেছে মাঝখানে, সেজন্য আমি দুঃখিত, কারণ আমাদের একটু নিয়ম কানুন পাল্টে গেছে যে আমরা প্রতি ঘন্টা খবর শুনলাম, সাধারণত খবরের পরপরই আরেকটা ইসে চলে যেতাম, যেহেতু আজকে খবর নেই বলে একটা মাঝখানে একটা গ্যাপ হয়ে গেছে, তো সেই ফিলার হিসেবে কিছু করে কথা বলতে হয়েছে, খবর শুনতে হয়েছে। তো আমরা আবার মূল গল্পে ফিরে যাচ্ছি। অনিন্দ, আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছিলাম যে নিজাম মিয়া একজন ধুরন্ধর প্রকৃতির লোক ছিলেন, সে কিভাবে কিভাবে দুর্নীতির পথ অবলম্বন করে স্বাধীনতার সময় থেকে শুরু করে সেই সময় সে যুদ্ধ চলাকালীন সময়ে হানাদার বাহিনীদের সঙ্গেও লুটপাট করেছে, হ্যাঁ লুটপাট করেছেন, এবং লুটপাট করে সে এই পর্যন্ত এসে এক পর্যায়ে সে স্বাধীনতার পরে তার আস্তে আস্তে দেখা যায় যে তার কাছে যে পয়সা গুলো ছিল তারপর সে মুদির দোকান দেয়, সেখান থেকে রাইস মিল, এবং রাইস মিল চলাকালীন সময়ে সে আরো অধঃপতনে যায়, মদ জুয়া সবই জন্য কিছু বাজে বন্ধু বান্ধব জুটান। প্রথম থেকে আমরা শুনছি সে বেশ দলবল নিয়ে চলাফেরা করতো, এবং সেই রাইস মিলের সামনে দিয়ে একটা দূরে একটা বিস্কিট ফ্যাক্টরি ছিল, সেই ফ্যাক্টরিতে প্যাকেজিং এর কাজ করতো কিছু মেয়ে, প্রতি দল দল বেঁধে তারা সকালবেলা সেখানে যেত, বিকেলবেলা ফিরে আসলো। সেখান থেকে লিলি আক্তার নামে এক সুন্দরীর প্রতি তার কুদৃষ্টি পড়ে, এবং তার যে সহচরী মানে সহকারী সঙ্গে সর্বক্ষণের বন্ধু ইয়াসিন, তাকে পাঠায় সে লিলি আক্তারের খবর নিতে, এবং দেখা গেল যে লিলি আক্তার যে গ্রামে থাকে সেখানে কাশিম মিয়া নামে একজন কৃষকের স্ত্রী। এই পদ্ধতি আমরা শুনেছি, আমরা তারপর দেখি কি হয়। যারা সঙ্গে আছেন সঙ্গে থাকবেন, লিখে পাঠাবার ঠিকানা জানিয়ে দিচ্ছি যেকোনো মোবাইল থেকে, 8920 কোনো প্রশ্ন থাকলে বা কোনো কিছু বলবার থেকে লিখে পাঠান। আর যে শ্যামিন ফ্যান পেজ তো আছে, এবিসি রেডিওর ফ্যান পেজও আছে, আর সঙ্গে আছি আমি শ্যামিন
আর আমি অনিন্দ।
ইয়াসিন সাহেব জানতে পারলো যে বাড়িতে সে লিলির পেছন পেছন এসেছে সেটা আসলে লিলির শ্বশুর বাড়ি। লিলির স্বামী সচ্ছল ছিল না, সে কৃষি কাজ করে তার সংসার চালাত, শীতকাল আসলে খেজুর গাছ কেটে তার থেকে রস বের করে পরদিন বাজারে বিক্রি করত, এইভাবেই মোটামুটি অভাবের মধ্য দিয়ে হলেও তাদের সংসার মোটামুটি চলে যাচ্ছিল। ইয়াসিন সব কথা জেনে তারপর নিজাম সাহেবকে জানালো। এভাবে সব খবর জানবার পর নিজাম সাহেব কিন্তু নাছোড় বান্দার মতো লিলি আক্তারের পেছনে লেগে রইলেন। লিলি বিবাহিত জেনেও তার মতলব পাল্টালেন না, লিলি আক্তার সেই রাস্তা দিয়ে নিয়মিত যাওয়া আসা করতে লাগলো। নিজাম সাহেব লিলি আক্তারের সাথে আলাপ করার চেষ্টা চালিয়ে দিতে লাগলেন, প্রথমে টাকার লোভ দেখালেন এবং তারপর নানা কুপ্রস্তাব দিতে থাকলেন, কিন্তু লিলি আক্তার ঘৃণার সাথে সব কিছু প্রত্যাখ্যান করল।
হাই মে, হাই মে, শুনো
জি, আমার ডাক্তারছেন?
হ তোমার এই ডাক্তারছেন, আর কেউ কেউ এখানে নাই? তুই রোজ অনেক কষ্ট করিয়া কাজে যাও দেখি, কষ্ট হয় না তোমার? আরে কি কুলের মতো মাইয়া তুমি, তোমার তো পায়ের উপর পা তুললে রাজরানীর মতো থাকার কথা, তুমি চাকরি করবে?
আমরা গরিব মানুষ,
তুমি চাইলে কিন্তু এই কষ্টের থেকে মুক্তি পাইবার পারো।
মানে কেমনে? বুঝলাম না।
তোমার একটা কথা কই, আমার তোমারে খুব ভালো লাগছে।
এইটা আপনি কি কর?
আমার তো বউ আছে, আরে না না, সত্যি বিশ্বাস করো আমার তোমার খুব ভালো লাগছে। তুমি আমার কাছে আইবা, রাজধানী করে রাখো। যদি না দেই নিজামুদ্দিন কাউরে ডরায় নাকি? ঠিক আছে ঠিক আছে, যাও যাও।
কিন্তু এরপরও নিজাম সাহেব বারবার একই কাজ করতে লাগলেন। লিলি প্রচন্ড ভয় পেয়েছিল, সে ছিল সহজ সরল একটা মেয়ে, তাই বিষয়টা নিয়ে সে তখন তার স্বামীর সাথে আলাপ করল। লিলির স্বামী কাশিম ছিল খুবই জেদি প্রকৃতির মানুষ, তবে সে তার বউকে খুবই ভালোবাসত, সে লিলির উপর রাগ করল না। সব শুনে বরং তাকে বলল নিজের মতো কাজ চালিয়ে যেতে, আর কি ঘটে রোজ তাকে এসে জানাতে। লিলিও বাধ্য স্ত্রীর মতো স্বামীর কথা মেনে চলল।
আমি
যখন কামে যাই আমার দিকে চায় থাকে, আর বারবার খালি ইশারায় ডাকে।
তুই কথা কইছিলি
আমার একদিন ডাকছে, আমি করতে বুঝি না। তারপরে
আমি ওরে এমন মজা দেখামু,
কি করবা তুমি? খবর দা, আমার কিন্তু ভয় লাগছে।
তুই চুপ থাক, ভয় পাওয়ার কিচ্ছু নেই।
তুমি তো অনেক গরিব মানুষ, আমি তো অত বড় লোকের সাথে বিবাহ করে পারুক গাও।
দেখ না আমি কি করি, আমি ওরে দেখা নিন এত বড় সাহস।
তুমি কোনো বিপদে পড়েও না কইলাম।
আরে করুন না, আমি তোরে যেটা কই সেটা ফোন
কি আমার কি করুন লাগত।
তুই তুই যেমনি কামে যা অমনি যাবি, আর যেই দিন তোরে যা কইব যা বিরক্ত করব সব আইসে আমরা ঠিক ঠিক মতো করবি। কিন্তু
আচ্ছা তুই তাতে কি হইব
দেখি পরে কুমু, তখন আমি যেইটা কই সেই মতো কর।
এই সময় নিজাম সাহেব খুব অস্থির হয়ে ওঠেন লিলির জন্য। তিনি সিদ্ধান্ত নেন লিলির বাড়ির ঠিক কাছে একটা জমি কিনে তাতে বিশাল ইটের ভাটা দেবেন, যাতে লিলি আক্তারের আরো কাছাকাছি যাওয়া যায়। নিজাম সাহেবের টাকার অভাব ছিল না, তিনি অনেক টাকা খরচ করে লিলির বাড়ির পাশে প্রায় 50 বিঘা জমি কিনে ফেললেন, আর ইটের ভাটার কাজ শুরু করলেন। লিলি আক্তার তখনও একই রাস্তা দিয়ে যাতায়াত করত, আর মুখ বুঝে প্রতাপশালী নিজাম সাহেবের নানা ধরনের কথা ও কুপ্রস্তাব সহ্য করত। কিন্তু এই ব্যাপারটা নজরে পড়ে গেল তারই রাইস মিলের আরেক মহিলা কর্মী। ব্যাপারটা খুব গোপনে সে নিজাম সাহেবের স্ত্রীকে জানিয়ে দিল। নিজাম সাহেবের স্ত্রীও খুব সাবধানে ব্যাপারটা পর্যবেক্ষণ করতে থাকলেন এবং সত্যতা যাচাই করতে লাগলেন। বেশ কয়েকদিনের মধ্যে খেয়াল করে তিনি বুঝতে পারলেন যে ওই মহিলার দেয়ার সব তথ্য একেবারে সত্যি। তো পরের দিন রাতে নিজাম সাহেবের কাছে তিনি জানতে চাইলেন লিলি আক্তার কে, আর তার সাথে নিজাম সাহেবের কি সম্পর্ক। নিজাম সাহেব এই কথা শুনে প্রচন্ড ক্ষেপে গেলেন, স্ত্রীকে মারধর করলেন আর সাবধান করে দিলেন যে এই ব্যাপার নিয়ে আর যেন কোনো কথা না বলে। তার স্ত্রী যদি এরপরে আর কোনো কথা বলে এই ব্যাপার নিয়ে তাহলে তাকে গলা টিপে তিনি মেরে ফেলবেন।
এতক্ষণ করিয়াছিলাম, এত দেরি হইল ফিরতে?
মিলে কাম করতেছিলাম, তুমি তো জানো।
জানি তো, কিন্তু আজকাল তুমি তো বেশি দেরি করতাম।
নতুন ইট ভাটা দিমু ঠিক করছি, ওটার কাজ আছে না?
কিন্তু হঠাৎ তোমার ইট ভাটা দেওয়ার ইচ্ছা হইলো কেন?
তুমি বা আজকে এত কথা দিই কাউকে?
কারণ আছে, আমি একবার কথা শুনছি, কথাটা সত্য কিনা জানতে চাই।
কি কথা? কি কথা কও না কে?
তুমি নাকি লিলি নামের একজনকে বিরক্ত করতেছো?
মানে তোর এই কথা কে কইলো?
সেই কো সত্যি কিনা কো।
তোরে আমার কই বদ্ধি দিব করলে করছি।
এটা কি কো তুমি এই বয়সে? তুমি
ওই ওই বেশি কথা কবি না, অনেকক্ষণ থেকে সহ্য করতেছি।
তুমি এরকম কেন করতেছো?
চল
বড় সাহস!
এই বয়সে তুমি আমার ঘর বাড়িতে তাও করি যাই,
আবার তুই মুখে মুখে তর্ক করতেছ?
আমার একটা কথা শুনো
জামিলা, আমি তোরা কিন্তু কোনো কিস্তা মারিয়া ফেলাম। খবর কর, এই কথা জানে কেউ না জানে?
এক পর্যায়ে নিজাম সাহেব যে কোনো উপায়ে লিলি আক্তারকে বিয়ে করার ইচ্ছা প্রকাশ করলেন। তিনি লিলি আক্তারের প্রেমে তখন পাগল হয়ে গিয়েছিলেন, কিন্তু কিভাবে রাজি করাবেন তাকে বোঝাতে পারছিলেন না। লিলি কোনোভাবেই তাকে প্রশ্রয় দিত না, কিছু বললেও কোনো জবাব না দিয়ে চুপচাপ চলে যেত। কোনো লোক দেখিয়েও যখন লিলির মন পাওয়া যাচ্ছিল না, তখন এই বিষয়ে তিনি ইয়াসিনের সাহায্য চাইলেন। ইয়াসিন একদিন লিলির পথ আটকে বিষয়টি আবারও তাকে বলল। এরপর তাকে নানা রকমের লোক দেখাতে লাগলো যে লিলি যদি স্বামীকে তালাক দেয় তাহলে সে রাজরানীর মতো থাকতে পারবে। সেই সঙ্গে ভয়ও দেখালো, যদি রাজি না হয় তাহলে।
লিলি, এ লিলি একটু শুনো, কি ব্যাপার কথা শুনো না কেন, দাঁড়া একটু।
আমার কথা কেছেন কেন?
কারণ তোমার লগে জরুরি কথা আছে।
আমি কথা কইতে চাই না।
কথা তোমার শুনাই লাগবো, আমি তো কোনো খারাপ কথা কইতে তোমার আটকাই নাই, একবার শুনি না দেখো।
কি করবেন তাড়াতাড়ি কর।
দেখো লিলি, তুমি তো আমার দোস্তের মনের কথা জানো, সে তোমার খুব পছন্দ করে।
আমি এইসব কথা কেন কইতে চাই?
কারণ এগুলি তোমার জানা দরকার।
আমি জানতে চাই না, আমার স্বামী আছে আপনারা জানেন না?
হ্যাঁ জানি, তোমার ওই বেকার স্বামী, সে তোমার কি দিতে পারছে তুমি জানো? তোমার কপাল কত ভালা, কে তোমার পছন্দ করছে। নিজামের কথা যদি শুনো রাজরানী হয়ে থাকবা, আর সে তো তোমার কোনো কুপ্রস্তাব দেয় না, সে তোমার বিয়ে করতে
চায়।
নিজাম কইছে তোমার নামে সে নতুন একটা ইজ্জাটা লিখে দিব, আরো যা চাও সব দিব।
আমি এসব কিছু চাই না।
দেখো মাইয়া, তোমার ভালো মতো কইতেছি, কথায় ভালোই ভালো যদি না শুনো আমি কিন্তু খারাপ হইতেও জানি। আচ্ছা যাও, কিন্তু আমার কথাটা মনে রেখো।
বাড়ি ফিরে লিলি তার স্বামীকে সবকিছু জানালো। প্রচন্ড রেগে গেল লিলির স্বামী কাশিম, কিন্তু সে জানতো নিজাম সাহেবের সাথে সে পেরে উঠবেন না, তাই এবার সে অন্য ফোন দিয়ে আসতে শুরু করলো। লিলিকে সে শিখিয়ে দিল যে আবার যদি নিজাম সাহেব তাকে এসব প্রস্তাব দেবে সেদিন যেন তাকে সে ফিরিয়ে না দেয়, ফিরিয়ে না দিয়ে তাদের বাসায় আসার দাওয়াত দেয়। স্বামী ঘরে থাকবে না এই বলে অভিনয় করে যেন রাতের বেলায় ঘুষ দিয়ে তাকে নিয়ে আসতে পারে ঘরে। লিলি প্রথমে প্রচন্ড অবাক হয়, তারপর সে রাজি হয়ে যায়। কাশেম মনে মনে প্রতিজ্ঞা করে সেই অপমানের প্রতিশোধ নেবে। নিজাম সাহেবের ইটভাটা উদ্বোধনের দিন কাছে এসে পড়ল। লিলি আক্তারকে দাওয়াত দেবার দায়িত্ব পড়ল ইয়াসিনের উপর। ইয়াসিন যখন লিলিকে দাওয়াত দিতে গেল তখন উল্টো লিলি ইয়াসিনকে নিজাম সাহেব সহ রাতে খাবারের দাওয়াত দিল, আর এটাও বলে দিল যে সেদিন রাতে তার স্বামী বাড়িতে থাকবে না, তাই সারা রাত কথা বলা যাবে, তবে তারা যেন রাত 10টার পরে আসে।
কি খবর লিলি বেগম, ভালো আছো?
যে
খবর তো শুনছো, আমার দোস্ত নিজামের ঈদ ভাটার উদ্বোধন হইব, দাওয়াত দিতে আইলাম, তোমার কিন্তু আইতে হইব।
আমি তো ভাবছিলাম আপনারা আরেকটা কথা শুনবেন।
তাই নাকি, কি কথা?
আজ নাই দি, আমার স্বামী বাড়ি থাকবো না, আপনারা আমার বাড়ি যাইছে রাইতে আমার বাড়ি থাকলে খাইবেন।
আরে কও কি,
দিতে আইলাম তুমি আমার জবাব দিয়ে দিলা।
মানে অবশ্যই আসুন, আমার দোষ তো এই কথা শুনলে খুশিতে পাগলে ঈদ ভাটায় লাভ দিব।
এই খবর শুনে নিজাম সাহেব তো খুশিতে আটখানা হয়ে গেলেন। কখন বাজবে রাত 10টা, তার সময় যেন আর কাটে না। একদিকে তার ইট ভাটা উদ্বোধনের কাজ চলছে, বাবুসি রান্না বান্না করছে, দুপুরের পর থেকে মানুষজন আসতে শুরু করেছে, অনেক গণ্যমান্য লোকজনও আসতে লাগলো, মিলাদ পড়ানো শুরু হলো। কিন্তু তার মনের মধ্যে শুধু একটাই কথা, রাত ১০টা কখন বাজবে। এরপর খাওয়া দাওয়ার পর্ব সাতটার সাথে প্রায় বিকেল হয়ে গেল। নিজাম সাহেব ততক্ষণে একেবারে অস্থির হয়ে উঠেছেন। যাই হোক, অনেক অপেক্ষার পর রাত ১০টা বাজল। নিজাম সাহেব তখন তার সঙ্গী ইয়াসিনকে ডেকে নিয়ে নদী পার হয়ে লিলির বাড়ির রাস্তা ধরে চললেন। শেয়ারঘাট থেকে লিলিদের বাড়ি বেশ কিছুটা দূরে ছিল। রাস্তার দুই পাশে ঘন জঙ্গল। নিজাম সাহেবের হাতে টর্চ ছিল। মাঝামাঝি যাওয়ার পরে গাছের আড়ালে লুকিয়ে থাকা এক লোক লাফ দিয়ে বের হয়ে এসে পেছন থেকে নিজাম সাহেবের গলা লক্ষ্য করে দিল এক চোখ। মুহূর্তের মধ্যে নিজাম সাহেবের মাথা তার শরীর থেকে আলাদা হয়ে গেল। এদিকে ইয়াসিন একটু পিছিয়ে পড়েছিল। এই ঘটনা দেখে সে প্রচন্ড ভয়ে এক দৌড় দিয়ে সেখান থেকে পালিয়ে গেল প্রাণে বাঁচার জন্য। এরপর নদী সাঁতরে পার হয়ে কোনো মতে এপারে এসে উঠল। আর হতভাগ্য নিজামের মাথা একদিকে আর শরীর আরেক দিকে পড়ে রইল নদীর ওই পারে জঙ্গলের ভেতর। রাতে শেয়ালের ঝাঁক লাশটা নিয়ে টানা হেঁচড়া করে জঙ্গলের আরো ভিতরে নিয়ে গেল। এদিকে ইয়াসিন নিজের বাড়িতে চুপি চুপি ফিরে এসে কাউকে কিছু না বলে কিছু না জানার ভান করে শুয়ে পড়ল। পরের দিন সকালে মানুষজন বের হলে রাস্তার পাশে মানুষের মাথা দেখে হতভম্ব হয়ে যায়। প্রচন্ড হইচই শুরু হয়। সবাই মিলে পুলিশে খবর দেয়। পুলিশ এসে তখন রাস্তার পাশ থেকে নিজাম সাহেবের মাথা আর জঙ্গলের ভেতর থেকে তার ক্ষত বিক্ষত লাশ উদ্ধার করে। পুলিশ প্রথমেই সন্দেহ করে ইয়াসিনকে, কারণ তার সাথে চলাফেরা করার ব্যাপারটা সবারই চোখে পড়েছিল। আর নিজাম সাহেবের বাবাও তাকে সন্দেহ করেছিল। কিন্তু আশ্চর্য ব্যাপার হলো, পুলিশ লিলি আক্তারের স্বামীর কোনো খোঁজ পায়নি। পুলিশ তাদের বাড়িতেও যায়নি, আর তার নামে এমনকি কোনো মামলাও হয়নি। এই ঘটনার পরে কি হয়েছিল তা এখনো অনেকটাই রহস্যাবৃত রয়ে গেছে। নিজাম সাহেবকে কে খুন করেছিল সেই ব্যক্তির পরিচয় কখনোই প্রকাশিত হয়নি। নিজামুদ্দিনের বাবা মুকিম মিয়ার মৃত্যুর পর মামলার অগ্রগতি থেমে যায়। লিলি আক্তার ও তার স্বামী ওই এলাকা ছেড়ে চলে গিয়েছিল, আর এভাবেই একজন নিজাম মাঝির জীবনের সমাপ্তি ঘটে। পাপের ফল যে শেষ পর্যন্ত ভালো হয় না তা আমরা সবাই জানি, কিন্তু তারপরও মানুষ লোভ করে, লোভ করে সব কিছু আদায় করতে যায়। কিন্তু কাউকে ঠকিয়ে ধন সম্পত্তি করলেও সেটাকে ধরে রাখা যায়? নিজামুদ্দিন খুন হবার পর তার রাইস মিলটাও বন্ধ হবার পথে, তেমন একটা কাজকর্ম হতো না। একজন দারোয়ান শুধু দিন রাত পাহারা দিত। একদিন গভীর রাতে রাইস মিলে ডাকাতি হলো। একদল ডাকাত এসে প্রথমেই দারোয়ানের হাত পা বেঁধে ফেলে, তার মুখের ভেতর একটা লেবু গুঁজে দেয় যেন সে চিৎকার করতে না পারে। এরপর মিলের যে মটরটা ছিল সেটা তুলে নিয়ে যাবার চেষ্টা করে, কিন্তু মটরটা প্রচন্ড ভারী হওয়ার কারণে যেই লোকের মাথায় সেটা তোলা হয়েছিল তার ঘাড় ভেঙে যায়। অবশ্য তারপরও ডাকাতের মটরটা নিয়ে যেতে সক্ষম হয়েছিল। তবে এই ঘাড় ভাঙার সূত্র ধরে সবার নাম বেরিয়ে আসে, তবে তাতে তেমন কোনো লাভ হয়নি। শেষ পর্যন্ত ব্যাপারটা গ্রাম্য সালিশের মাধ্যমে সমাধান হয়। নিজাম সাহেবের রাইস মিল আর চলল না, সেটাকে বিক্রি করে দেয়া হলো। তার জমি জমাও অভাবে পড়ে আস্তে আস্তে বিক্রি হতে লাগলো। নিজাম সাহেবের পরিবারের অর্থনৈতিক অবস্থা তখন অনেক খারাপ হয়ে গিয়েছিল, কারণ নিজাম সাহেব বেঁচে থাকতে ফুর্তি করতে গিয়ে প্রচুর টাকা উড়িয়েছিলেন। শেষ পর্যন্ত তার করে ইটের ভাতাটাও আর ধরে রাখা গেল না। নিজাম সাহেবের দুই ছেলে ছিল, তারা এখন গরিবের মতো জীবনযাপন করছে। পাপের পথে আসা ধন এভাবেই নষ্ট হয়ে যায়, কারোরই ভোগে লাগে না। আজকের গল্প ধুরন্ধর নিজাম সাহেবের, বা নিজাম সাহেব বলতো খারাপ লাগে, নিজামের পরিণতিটা কি করুন। আসলে লোভ পাপ কাউকেই ছাড়ে না, আসলে পাপের ধন যেভাবে নষ্ট হয়ে যায় পাপের জীবনও ঠিক সেভাবে ধ্বংস হয়ে যায় এক সময়।
প্রচুর খুদে বার্তা, প্রচুর SMS, প্রচুর মেসেজ ফ্যান পেজ এবং ফেসবুকে, এবং অনেকে ভয় পেয়েছেন। একজন কাপাসিয়া পুলিশ স্টেশন থেকে বোধ হয় লিখেছেন, আমার ঠিক আমি SMS টা হারিয়ে ফেলেছি, তিনি লিখেছেন যে মাঝখানে একদিন কুয়াশা শুনে তিনি এত ভয় পেয়েছিলেন, এমন জোরে চিৎকার দিয়ে উঠেছিলেন ঘুমের মধ্যে তিনি ভয় পেয়েছেন কুয়াশা দেখার পর। তারপরে বাড়ির সবাই এসে তাকে জিজ্ঞেস করছে তাকে কি হয়েছে। আরেকদিন লিখেছে মা রাজীব ইসলাম রাজারবাগ পুলিশ লাইন থেকে লিখেছে, আয়েশা শারমিন তুমি খুলনা থেকে এক বছর সালমানকে লিখে চলে এসেছ, কখনো ফিরে আসুনি, তবে আমি ঢাকা চলে এসেছি আর তুমি বুঝলাম। এটা কি উনি কি কোনো কাউকে হারিয়ে ফেলেছেন সেরকম কিছু। আর ঢাকা ক্যান্টনমেন্ট থেকে লিখেছে, নয়ন শারমিন আপু আপনাদের এই অনুষ্ঠান আমি মন দিয়ে শুনছি, আমার খুব ভয় লাগছে। এদিকে আপু ভাইয়া আমি ইসমাইল কক্সেস বাজারে থাকি, আমার SMS টা পড়া হয়নি কেন, অনেক দূর থেকে করেছি বলে। আমরা তো মাঝখানে খুব কম SMS পড়েছি, গল্পটা তো শোনাতে হবে, সবার SMS আমরা পড়ি এই আয়োজনে। রাশেদ লিখেছে গাজীপুর থেকে, আপু গল্পটা আমার কাছে বারবার রহস্য মনে হচ্ছে, রহস্যের ঘটনাই একটা জিনিস অনিন্দ আমরা কিন্তু জানতে পারিনি, মূল খুনি ধরাও পড়েনি, আস্তে আস্তে মামলাটি বন্ধ হয়ে যায়, মামলাটি আর চলে
না,
চালাতে পারিনি আর না খুন কোন আসামি কাউকে ধরা পড়েনি, সন্দেহবাদী কেউই ছিল না একমাত্র ইয়াসিন ছাড়া, তাকে পরে পুলিশ কিছু করেনি কোনো অজ্ঞাত কারণে। আর তাকে করে কারণ আমরা তো দেখেছি ঘটনাটা, যে যেটুকু জানা গেছে যে সে সঙ্গে ছিল, কিন্তু সে যখন দেখে ওইভাবে তাকে গলা কেটে মেরে ফেলা হয়েছে তখন সে পালিয়ে আসে। সন্দেহের আঙুল কিন্তু একমাত্র দুজনের দিকে যায়, সেটা হচ্ছে লিলি বেগম এবং তার স্বামী কাশিমের,
তারাই তাকে যেতে বলেছিল,
তারাই তাকে সেদিন ওইখানে যেতে বলেছেন, তাছাড়া তাদের ওইখানে যাওয়ার কোন কারণ ছিল না। তো সেই ক্ষেত্রে কিন্তু আর তারা যেতে বলছে তার যেহেতু কোনো প্রমাণ ছিল না, তাই তাদেরকেও পুলিশ ধরেনি এবং তারা একটা সময় জায়গা থেকে চলেও যায়। এবং আমরা দেখি আস্তে আস্তে কিভাবে তার সম্পত্তি গুলিও নষ্ট হয়ে যায়, তার রাইস মিলটা লুট হয়ে যায়, সবকিছু বন্ধ হয়ে যায়, মামলা চালাতে গিয়ে তার জমি যেমন সব বন্ধ হয়ে যায়। খুবই একটা ইন্টারেস্টিং একটা ঘটনা, কিন্তু আমি বারবার বলেছি যে বন্ধু তার নাম আমি প্রকাশ করলাম না, তিনি এমনকি তিনি এলাকার নামটাও জানাতে চাইনি, এবং তিনি বলেছেন যে নিজামের সাহেবের সন্তানরা এখনো বেঁচে আছেন। যেহেতু তিনি নাম প্রকাশ করতে চাননি, তার নিজের নাম তো তিনি বলতে চাচ্ছেন না, তাই আমরা তার নাম প্রকাশ করলাম না এবং জায়গার নামটাও আমরা বলিনি, আমরা সবকিছুই পাল্টে দিয়েছি। আর একটা কথা বন্ধুদের বলছি, শুরুতে আমরা যে বন্ধুর একটা ছোট্ট গল্প দিয়ে শুরু করেছি, আমাদের গল্প পাঠাবার ঠিকানাটা একবার জানিয়ে দিচ্ছি, ABC রেডিও FM 892 কুয়াশা, সরি কুয়াশা FM 892@gmail.com, আর ABC রেডিওর ফ্যান পেজে না আর শ্যামিলের ফ্যান পেজে পাঠাতে হবে, অথবা ABC রেডিওর ঠিকানায় পাঠাতে হবে, ABC রেডিও প্রযোজক কুয়াশা, ঢাকা ফেথ সেন্টার @99 কাজী নজরুল ইসলাম এভিনিউ সেকেন্ড ফ্লোর কারওয়ান বাজার, এই ঠিকানায় পাঠাতে হবে। আর যদি গল্প বড় হয় বা গল্পটা ছোট আকারে পাঠালে হবে, আমরা সেটা পড়ে দিতে পারি, কিন্তু গল্প তাও যে সবসময় পড়বো সেরকম কোনো কথা নেই, গল্প পড়বার বা সম্প্রচার করবার উপযোগী হতে হবে। তো সেই ক্ষেত্রে খুব ছোট কিছু লিখে পাঠালে আমরা শুরুতে এখন থেকে আমরা যেটা করি যে বন্ধুরা গল্প পাঠালে সেখান থেকে আমরা একটা বা দুটো গল্প পড়ে দিই যদি সময় থাকে আমাদের। আর যদি আপনারা চান যে আপনাদের গল্প প্রচারিত হোক আমাদের রেডিওর মাধ্যমে কুয়াশার মাধ্যমে, তাহলে একটু বড় করে লিখে পাঠাবেন, সংলাপ সহ লিখে পাঠালে তো কোনো কথাই নেই, চমৎকার, নইলে আমরা হয়তো কিছুটা
আর যে শারমিন ফ্যান পেজে কিছু কমেন্ট এসেছে, অনু খান লিখেছেন ওই মেয়েটার জন্যই ইয়াসিন নিজামকে খুন করেছে, কারণ ইয়াসিনও ওই মেয়েটাকে পছন্দ করে ফেলেছে তাই।
হতে পারে, কিন্তু আমরা তো সেরকম কিছু দেখিনি, কনভারসেশন শুনেছি, সেটা দিয়ে মোটেও প্রমাণ হয় না যে ইয়াসিন বরঞ্চ সে তার বন্ধুকে সাহায্য করতে গিয়েছে, সেটাই আমরা দেখেছি, যেহেতু প্রকৃত খুনি ধরা পড়েনি আজও পর্যন্ত, সুতরাং কোন এটা তো প্রেডিকশনই করা যায় আর কিছু না।
আর জুয়েল রানা লিখেছে আমার মনে হয় খুনটায় বন্ধু ইয়াসিন জড়িত,
সবাই তাই বলছে,
সবাই এটাই বলছে।
আমার কিন্তু সন্দেহ যেটা আমি কুয়াশা এতদিন করতে করতে বা রহস্যের গল্প করতে করতে আমি যেটা বুঝি যে হয়তো বা কাশেম সাহেবের কাশেম এবং লিলি বেগমই দুজন জড়িত ছিল, কারণ তারা নাহলে হঠাৎ
স্ত্রী বেগম একেবারেই তাকে অপছন্দ করতো, হঠাৎ তাকে পছন্দ করতো কেন? ওটা কি বলি
বাসে দাওয়াতি দিবে কেন?
আবার এটাও কথা আছে যে এই কথাগুলো কিন্তু সবই জানা গেছে ইয়াসিন সাহেবের মাধ্যমে, তিনি যে সত্যি বলেছেন সেটাই বা প্রমাণ,
সেটাই বা প্রমাণ। এছাড়া ফজলের আব্বি বলেছে আজকে শুনতে মারাত্মক লেগেছে। তারপর বিলভড সুমি উনি লিখেছে আপু স্টোরি গুলা কিভাবে কালেক্ট করেন জানতে পারি কি?
স্টোরি আজকে যেটা যেরকম আমাদের একজন বন্ধু লিসেনার তিনি পাঠিয়েছিলেন গত সপ্তাহে, একটা লিসেনার সেটাও লিসেনার পাঠিয়েছিলেন, তার আগের সপ্তাহটা বোধহয় লিসেনার পাঠায়নি, সেটা সিফাত মাহমুদের লেখা গল্প এবং স্ক্রিপ্ট সে তৈরি করেছে। এবং আজকের গল্প যে লিসেনাররা পাঠায় কিন্তু স্ক্রিপ্টই তৈরি করেন সিফাত মাহমুদ নিয়মিত করে, আর মাঝে মাঝে কামরুল হাসানও আমাদেরকে স্ক্রিপ্ট তৈরি করে দেন। আর আমি এই ফাঁকে এই বন্ধুদেরকে জানিয়ে দিচ্ছি যে আজকের কুয়াশার যে মূল গল্পটি পাঠিয়েছেন তার নাম আমরা প্রকাশ করছি না, কারণ তিনি আপত্তি করেছেন, তার অনুরোধে আমরা নামটা প্রকাশ করিনি, শুরুতে সেটা বলেছি। এবং সাউন্ডের অসাধারণ সাউন্ডের এবং এডিটিং এর যথারীতি যিনি থাকেন খালিদ ছিলেন, নাট্যাংশ পরিচালনা করেছেন সাকিব ফারজানা, স্ক্রিপ্ট তৈরি করেছেন সিফাত মাহমুদ। এবং কথাটা বলে রাখি, অনেকের মধ্যে কনফিউশন থাকে সিফাত একটি ছেলে, আসলে সিফাত একটি মেয়ে, সিফাত মোটেই ছেলে নয়। এবং যারা অভিনয় করেছেন তুষার, রনি, মেহেদি, খালিদ, কাঞ্চন, নাহিদ, মিলু, সিফাত, সাকি, শাকিল এবং জাহিদ, এদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, পুরো কুয়াশার টিমকে ধন্যবাদ জানাচ্ছি। আর এরা কেউই একজন বাদে সাকি ছাড়া এরা কেউই কিন্তু মানে ওরকম প্রফেশনাল অ্যাক্টর অ্যাক্ট্রেস না, তারা কেউ এরকম সবাই কখনোই করেনি, কুয়াশাতেই এসেই তারা অভিনয় করেছে।
এবং তারা তাদের মানে আগ্রহ এবং তাদের ইচ্ছার পুরো প্রকাশটাই কিন্তু দেখিয়েছে।
হ্যাঁ, আগ্রহ তো দেখিয়েছে বলে করতে পেরেছে, কিন্তু তাদের যে পারফরমেন্স তাতে আমি মনে করি যে একেবারে কোনোদিন অভিনয় করেনি সে তুলনায়
যথেষ্ট ভালো,
তার গল্পের সঙ্গে বা যে কাহিনীটা সেটার সঙ্গে যথেষ্ট ইনভলভ হয়েছে। তো আমি আরো কিছু SMS পড়বো, প্রচুর SMS জমা হয়েছে, SMS পড়ে আমি বিদায় নেব একটু পরে। আর ঢাকা ক্যান্টনমেন্ট থেকে লিখেছে শারমিন আপু এই অনুষ্ঠান আমি মন দিয়ে শুনছি, আচ্ছা অনেক ধন্যবাদ। আর লিখেছেন এরশাদ কাপাসিয়া থেকে, শারমিন আপু আমি আজকের গল্প সম্পর্কে বলতে চাই, নিজাম এবং তার বাবা দুজন মারা গেছে এবং কাউকে বলে যায়নি, তাহলে কিভাবে জানলেন নিজাম সাহেব স্বর্ণ লুট করেন? তার লুট করার কাহিনী কি কাউকে বলে গেছে না বলে গেছে নাকি ডায়েরি এসে বা ডায়েরি থেকে পাওয়া গেছে, সেটা তো আমি বলবো না, আগেই বলেছি, কারণ যিনি গল্পটা পাঠিয়েছেন তিনিই বলতে পারবেন, তিনি তার নামটা প্রকাশ করতে আমাদের সম্মতি দেয়নি। হ্যাঁ, আর স্নো হোয়াইট লিখেছে চিটাগং থেকে মার্ডার মুরাদপুর নিজামকে কাশিম খুন করেছে, আমারও মনে হয় সেটা, আমি তোমার সঙ্গে একমত, আমার ইয়াসিনকে সন্দেহ হয় না, আমি জানি না হতেও পারে। আর এটা আমার প্রথম SMS, আপু আই লাইক কুয়াশা বাট আই লাভ ABC রেডিও, সাদ্দাম রামপুরা থেকে, শামির আপু তুমি আমার পুরনো বন্ধু বাট কুয়াশা নতুন শুনছি, গল্পটা ভালো, তার থেকে তোমার কথা শুনতে বেশি ভালো লাগে, তুমি থেকো সারাক্ষণ এভাবে, সারাক্ষণ তো এই বিষয়ে কথা বলা আমার পক্ষে সম্ভব না। লিলির স্বামী নিজামকে মেরেছে, এটা রুবেল বলছে মিরপুর থেকে, আমাই আমিও তোমার দলে, কারণ আমারও কেন জানি কাশিম কি সন্ধান আমি বলতে পারবো না, অন্তত গল্পের যেরকম ধারা ছিল তিনি যেভাবে লিখে পাঠিয়েছে তাতে সেটাই প্রমাণ করে, এখন ইয়াসিন সাহেব জড়িত কিনা সেটাও আবার একটা সন্দেহ রয়ে যায়। এখানে হচ্ছে আসল কুয়াশা নামে সার্থকতা, যে আমরা কিন্তু কুয়াশা থেকে পুরো বের হয়ে যায় না, কুয়াশার মধ্যেই সবাইকে রেখে দেয়। আচ্ছা আপু আমি শিউলি বলছি রায়ের বাজার থেকে, আমি আর আমার ফ্রেন্ড মনি মনোযোগ দিয়ে কুয়াশা শুনছি, অনেক ধন্যবাদ, কুয়াশা তো শেষ হয়ে গেছে, আমি এগুলি আগে পাঠানো SMS গুলো পড়ে দিচ্ছি। চিটাগং মেডিকেল কলেজ থেকে নাম পাঠিয়ে এক বন্ধু লিখেছেন আমার মনে হয় লিলি স্বামী খুন করেছেন, আলম লিখেছে এটা। আচ্ছা আপু আমার কি মনে হয় জানো, নিজামকে কাশিম মেরেছেন, তোমার কি মনে হয়? আমার SMS টা একবারও পড়নি, মৃত্যু লিখেছে এটা, আমারও আমিও তোমার সঙ্গে একমত। হাই আপু আমি নিউ ফ্রেন্ড আশিক, আমি ক্লাস 4 পড়ি, খুবই ছোট, তাহলে তোমার একেবারে শোনা উচিত, তোমার বাড়িতে কি কেউ নেই রাত দুটোর সময় তুমি 4 পড়ো, তুমি কেন এটা শুনেছ? আর আমি আইনুল বলছি ঢাকা থেকে, আপু আমি ভয় পাচ্ছি
আপু আমার বন্ধু সীমাকে একটু ফোন করতে বলো। আচ্ছা আইনুল খুব ভয় পাচ্ছে, সীমা তুমি একটু ফোন করো ওকে, তাহলে তোর ভয়টা একটু কমে যেতে পারে। সালাম জানিয়েছে স্নো হোয়াইট চিটাগং থেকে তোমাকে। ওয়ালাইকুম সালাম। সাইফুল চিটাগং থেকে লিখেছে পুলিশ লাইন থেকে, শারমিন আপু খুব ঘুম আসছে তবুও কুয়াশার শেষটুকু শোনার জন্য জেগে আছি, অনেক ধন্যবাদ। নাসির আলী খান চিটাগং থেকে লিখেছে, কুয়াশার মতো একটি শিক্ষণীয় অনুষ্ঠান প্রচারের জন্য এবিসি রেডিও 89.2 কে অনেক ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। রাকিব লিখেছে ঢাকা ইউনিভার্সিটি থেকে, তোমার ভয়েসের মতো কি তুমিও বললাম তোমার ভয়েস রেকর্ড করে শুনি, বিকজ রিটেন আর কি ও রিটেন আর প্রিপারেশন বাদ দিয়ে তোমাকে শুনছি। পরীক্ষা ফেল করলে আমার আমার নাম লিখে দিয়ে সব পরীক্ষা আর কি করবেন। আর শামিন আপু কুয়াশা শুনছি ভালো লাগছে আপু, আপনার নাম নামে আমার একটা খালাতো বোন আছে তাকে আমার খুব ভালো লাগে, আপু কিছু বলার সাহস পাই না, আপু আমাকে একটু সাহস না, খালাতো বোনকে কিছু বলার জন্য সাহস আমি দিব না। কুয়াশাতে এই ধরনের কোনো আয়োজন নেই যে প্রেম করবার জন্য আমি সাহসের কথা বলবো, কুয়াশা শুনে যেতে ভয় না পাও সেই সাহসের কথা আমি বলতে পারি, সেটুকু সাহস রাখো, এইগুলো অপ্রাসঙ্গিক কথা না লিখে পাঠানোই ভালো এই আয়োজন। আপু আমি কামরুল, আমি আপনাদের নতুন বন্ধু, আজ প্রথম কুয়াশা শুনছি, তার মধ্যেই আপনার নিজের গল্প আপনারা নিজের গল্প নিয়ে ব্যস্ত, আমরা নিজের গল্প নিয়ে ব্যস্ত না, কুয়াশা শেষ হয়ে গেছে, আমাদের মাঝখানে একটুখানি গ্যাপ ছিল সেটা আমাদেরকে ফিল আপ করতে হয়েছে, কারণ আমাদের কিছু নিয়ম থাকে, রুলস এন্ড রেগুলেশন, এবং আমাদের যে ফরম্যাটটা থাকে সেটা আমাদেরকে ফলো করতে, এবং আমাদের ফরম্যাট একটা চেঞ্জ হয়েছে, সেটা হচ্ছে রাত 12টার পর থেকে প্রতি ঘন্টার খবর আর থাকছে না, তো সেই ক্ষেত্রে সেখানে একটা গ্যাপ হয়ে গেছে, যেহেতু এটা রেকর্ডেড অংশ আমরা শোনাই অ্যাট লাইভ আমরা থাকি দুজন, সেক্ষেত্রে একটু কথা বলতে হয়েছে, অর্থাৎ অন্যদিন আমরা একটানা গল্প শুনি।
আচ্ছা এবিসি রেডিও ফ্যান পেজে অনেকে কমেন্ট দিয়েছেন, বুশরা সুলতানা উনি লিখেছেন যে আজ প্রথম কুয়াশা শুনছি, অনিন্দ এবং শারমিন আপু আপনাদেরকে অভিনন্দন, খুব ভয় লাগছে, মিরপুর থেকে বুশরা সুলতানা লিখেছিলেন। এছাড়া মোহাম্মদ রাসেল উনি লিখেছেন, আপু কেমন আছেন, কুয়াশা অনেক সুন্দর হয়েছে আজ মর্নিং ডিউ, উনি লিখেছেন আপু আজকে স্টোরিটা অনেক মজা পেয়েছে, আমি জানি না এত ভীতিকর একটা গল্পের মধ্যে উনি মজা পেয়েছেন, যাই হোক। সজীব রহমান উনি লিখেছেন আজকের গল্পটা মনে হয় অনেক ভালো হচ্ছে, যাই হোক গল্পটা শেষ আসলে। অনিক ভুইয়া লিখেছে আচ্ছা উনি একটা কথা লিখেছেন যে আর কখনই কি নিউজ হবে না একটার পরে,
না আর আপাতত আর কখনো এখন পর্যন্ত আমাদের যেটা ডিসিশন একটার পর আর কোনো রাতের নিউজ থাকছে না, একটার সময় থেকে থাকছে না, অর্থাৎ 12টাতে আমরা শেষ খবর শুনবো।
আচ্ছা তাপস দে লিখেছেন, আপু তুমি আমার এসএমএস পড়ো না কেন, হ্যাপি হইতাছে দারুণ, যাই হোক। আবু সুফিয়ান উনি লিখেছেন আপু চরম হচ্ছে আজকের কুয়াশা,
ধন্যবাদ।
এমডি রাসেল বৃষ্টি হচ্ছে কুয়াশা শুনতে অনেক ভালো লাগছে ভয়ও পাচ্ছি, অসাম
থ্যাংক ইউ। আর একজন বন্ধু জানতে চেয়েছে সময়ের কথাটা, লিখেছে খোলামুড়া কেরানীগঞ্জ থেকে, শারমিন আপু কুয়াশার ঘটনাটা কতদিন আগের, এটা 1971 সালের সময় থেকে আমরা ঘটনার মূল ঘটনাটার সূত্রটা সেখান থেকে শুরুটা সেখান থেকে, আর এই খুনের কাহিনীটা সম্ভবত 1975 সালের দিকে, অর্থাৎ মিড 70s এর ঘটনা, এটা বেশ আগের ঘটনা, আজকের ঘটনা না, প্রায় 37 বছর 38 বছর আগের ঘটনা।
অনিক পারফেক্ট উনি লিখছেন, শারমিন আপু আমি আজকে ফার্স্ট এই কুয়াশা শুনছি, তো আমাকে আমার অনেক ভালো লাগছে, বাট আগে জানতাম না, তো আমি রেগুলার এটা এনজয় করব আজ থেকে, এবং আপনার ভয়েস অনেক স্মুথ তাই ভালো বুঝতে পারছি,
থ্যাংক ইউ সো মাচ। আর প্রতি সোমবার প্রতি সপ্তাহে সোমবার রাত 11টার খবরের পর থেকে কুয়াশার আয়োজন শুরু হয় এবিসি রেডিও এফএম 89.2 এ,
সাথে তো থাকছে অনিন্দ এবং
শারমিন তো আছেই, এছাড়া ভারপ্রাপ্ত বয়ফ্রেন্ড উনি লিখেছেন,
সেও থাকছে নাকি তুমি যেভাবে বলে
ভার, এছাড়া ভারপ্রাপ্ত বয়ফ্রেন্ড উনি লিখেছেন, কুয়াশা না শুনে ঘুম আসে না আর শুনলে ঘুমাতে পারি না।
চমৎকার, না শুনলে ঘুম আসে না আর শুনলে ঘুমাতে পারো
না,
তাহলে কি করা উচিত? এর জবাব তো আমি দিতে পারবো না। এটাই এই কুয়াশার এইখানেই মজা, এক রাত্রে না হয় না ঘুমালে, সপ্তাহে একদিন রাতে, যেমন যারা যোগাসন করেন নিয়মিত তাদের বলা যায় সপ্তাহে একদিন উপোস থাকা ভালো, না খেয়ে থাকা ভালো। এটা হয় আমাদের শরীরটা তো মেশিনের মতন, তো তাতে আমাদের শরীরে যে অর্গানস গুলি আছে সেগুলো বিশেষ করে স্টমাকটাকে একটু রেস্ট দেওয়া উচিত, প্রতিনিয়ত সেটা কাজ করছে, তো সপ্তাহে একদিন মেশিনের যেমন রেস্ট দরকার, তো তেমনি একদিন না ঘুমালে চোখের একদিন, চোখটা তো মাঝে মাঝে বন্ধ থাকে, একদিন সম্পূর্ণ দিন সম্পূর্ণ 24 ঘন্টা খোলা থাকলে অসুবিধা
হয়ে থাকলো। হ্যাঁ, এছাড়া
আচ্ছা আমি একটু পড়ছি আমার ফ্যান পেজ যেগুলো আছে। মামুন রাজ লিখেছেন, আই লাভ ইউ সো মাচ, সেটা বোধ হয় কুয়াশার জন্য, অনেক ধন্যবাদ। আপনি আপনার পিছনে নিজাম সাহেবের কাটা মাথা, আরিফুল ইসলাম মরিন লিখেছেন, থাকো কোনো অসুবিধা নেই আমি ভয় পাই না। আর ইমরান হোসেন ইমু লিখেছে, আপু সামনে এক্সাম তো তাই ম্যাথস করছি আর কুয়াশা শুনছি, চমৎকার। আপু কেমন আছেন? ব্রতী আপু কি মারা গেছে নাকি? ছি ছি ছি, এটা লিখেছে আবু মোহাম্মদ আবু সাইদ, না ব্রতী আপু মহল তো বিয়ের কাছে সুস্থ আছে, ভালো আছে। আর এক বন্ধু একটা অন্য ভাষায় লিখেছে, তার নাম পড়তে পারছি না, তবে লিখেছে অলসো থ্যাংকস, আর লিখেছেন মাদিয়া কুবাসি, মাদিয়া কুব্বালি আলী, হাই আপু, আমি আপনার নতুন বন্ধু, আমার কমেন্টস পড়বেন, পড়বেন কিনা জানি না, তবে একটু বলুন কেমন আছেন, আমি ভালো আছি, থ্যাংকস আপু, আই লাভ ইউ টু, আমিন খান, আমি কিন্তু আমিন খানকে লাভ ইউ বলিনি, শুধু লাভ ইউ টু কেন বলেছি আমি জানি না। সুমন কুমার লিখেছে, আপু ভালো আছো তো? আর কুয়াশা সম্পর্কে দেখি কি আছে। আর সানি সাবুন লিখেছেন, শ্রুতি মধুর আপু কেমন আছেন? আমি ভালো আছি। কাজী মামুন এক্সেপশনাল লিখেছেন, আপনি আমি কুয়াশা পছন্দ করি, প্রোগ্রামটা একটু এগিয়ে নিন। এগিয়ে নিন মানে কি, আরো রাত্র পরে মানে দুটোর দিকে করবো না আগিয়ে নিন, নাকি 11টার দিকে করবো, মানে 10টার দিকে করবো, 9টা 10টার দিকে করলে হয় কি যদি আগে করতে বলেন? কেউ এরকম ভয় বা রহস্যের গল্প কিন্তু আগে এত ভালো মজা লাগে না শুনে, যত গভীর রাত হয় তত কিন্তু ভালো লাগে শুনতে। আর লিখেছে নুসরাত, আমি নামগুলো পড়ে দিচ্ছি, হাসান তামিম, জাপানি আরিফ, রকিবুল ইসলাম রকিব, ড্রিমলেস রাজ, রুকাইয়া অ্যালিয়েনা, আর কুয়াশা খুব পছন্দ করে সে, আসাদুজ্জামান রাজন লিখেছেন, মাহবুবুর রহমান, মিলান হোসেন, তানিয়া তাহের শান্তা, তানিয়া তাহের শান্তা লিখেছে, তামজিদ আহমেদ তনু, এম ডি জাভেদ, শ্রাবণ, প্রচুর প্রচুর প্রচুর। আচ্ছা আমি বরঞ্চ আমার ফ্যান পেজিটা পরে উত্তর দিলেও হবে, আমি এখন যেটা বলছি সেটা হচ্ছে যে আবারও বলছি, যারা আমাদেরকে লিখে পাঠাতে চান গল্প, যে কোনো মোবাইল থেকে না, যে কোনো উপায়ে পাঠাতে পারেন, তিনটা উপায় আছে। একটা হচ্ছে যে সরাসরি এবিসির যোগাযোগ করা, যে ঠিকানা যোগাযোগ করতে হবে সেটা হচ্ছে এবিসি রেডিও, ঢাকা ট্রেড সেন্টার, 99 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, সেকেন্ড ফ্লোর, কারওয়ান বাজার, ঢাকা। আরেকটা হচ্ছে আর জি শারমিনের ফ্যান পেজ, সেখানে ইনবক্সে পাঠাতে হবে। আরেকটা হচ্ছে কুয়াশার একটা ইমেল আইডি আছে, কুয়াশা FM8920@gmail.com, এই তিনটা ঠিকানায়।
হ্যাঁ, এই তিনটা ঠিকানায় গল্প পাঠালে আমরা পেয়ে যাব, এবং এই ঠিকানাতে
যদি গল্পটা খুব ছোট হয় এবং উপযোগী হয় তাহলে আমরা অনুষ্ঠানের আগে আমরা মানে শ্রোতাদের লেখা পড়ে শোনাবো। আর যদি গল্প বড় হয়, আপনি যদি চান যে খুব সুন্দর এভাবে এত ড্রামাটিক্যালি সম্প্রচারিত হোক, তাহলে সেভাবে পাঠাবেন, আমরা সেভাবেই চেষ্টা করবো, এবং আমরা লাস্ট তিনটা এপিসোডই বোধ হয় পরপর শ্রোতাদের কাছ থেকে পাঠানোটা আমরা
করেছিলাম। আবির আহমেদ অনেক, উনি লিখেছে, না জানি আজ রাতে আমার কি হয়, উনি প্রচন্ড ভয় পাচ্ছেন,
রাতে একটু ভয় হবে সকালে আবার চলে যাবে।
আর কুয়াশা ইজ ভেরি ইন্টারেস্টিং শো, সো আই লাইক কুয়াশা। তানভীর লিখেছে নুহাস, তানভীর নুহাস লিখেছে, কাশেম কাশেম লিখন করেছে। গল্পের মাঝে কথাকে পছন্দ করছে না অনেকেই। ইওর ভয়েস ইজ সো সুইট অ্যান্ড লাভ কুয়াশা, গুড নাইট। আচ্ছা শ্যামিন আপু আর অনিন্দ ভাইয়া, প্লিজ 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 আমার মেসেজটা পড়বে, কিন্তু পড়বে কিন্তু রুবেল আহমেদ, রুবেল আহমেদ ফ্রম ধারিবন দাউদকান্দি কুমিল্লা। হাই শামিন আপু অ্যান্ড অনিন্দ ভাইয়া। আচ্ছা রাতুল চিটাগং থেকে লিখেছে, আই থিঙ্ক হাজব্যান্ড অফ লিলি হ্যাড কিলড নিজাম as based on story, his neck was detached from body, from his body. Her husband used to collect date cream by cutting dates, blah blah blah. আসে নাই, শুধু অর্ধেক এসছে, বাকিটা আসতে পারেনি। আচ্ছা হ্যালো আপু, আমি আপনার নতুন বন্ধু খালেদ কক্সবাজার থেকে লিখেছি, আমি একটি কালো বিড়ালের সাথে নিয়ে কুয়াশা শুনছি, চমৎকার। কালো বিড়াল নিয়েও একটা গল্প কিন্তু আগামীতে আছে সামনে, সেটা কিন্তু কবে আমরা সেটা বলছি। আচ্ছা জুনায়েদ চিটাগং থেকে লিখেছে, আগ্রাবাদ থেকে, কেমন আছেন আপু, আমি কুয়াশার নতুন বন্ধু, আজ গল্প খুব ভালো লাগছে, ধন্যবাদ কুয়াশা ও এবিসি কে। আর শামিন আপু আজকে খুব খবর নেই কেন, আরমান নসিন্দিকেই তো খবর আছে, খবর নেই কেন, আমাদের নতুন নিয়ম 12টার পরে আমরা রেকর্ডের খবর বাজাই, সুতরাং 12টা পর্যন্ত আমরা শেষ খবর দেব, আবার সকাল থেকে আমাদের খবর শুনতে পাবে। নেই কেন এটা কর্তৃপক্ষ বলতে পারবে, আমি তো বলতে পারবো না। শাহুল লিখেছে যাত্রাবাড়ি থেকে, শামিন আপু তুমি অনেক সুন্দর, আই লাভ ইউ, আই লাভ এবিসি রেডিও, থ্যাংক ইউ। শামিন আপু আমাকে দয়া করে কল দিবেন, আপনি যদি কোনো গল্প লিখে পাঠান আপনার ফোন নাম্বার দিলে আমি নিশ্চয়ই আপনার সঙ্গে যোগাযোগ করবো। আচ্ছা সৈকত চিটাগং থেকে লিখেছে, চিটাগং বোয়াল খেতে চাপু, আমার মনে হলো লিলির হাজবেন্ডই মেরেছেন নিজামুদ্দিনকে, সবাই বেশ তাদের যে প্রেডিকশন জানিয়েছে এবং মিলতেও পারি না, আমি শেষ কুয়াশার রহস্য শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত যেতে আমরা আছে।
আচ্ছা নাফিস শাহরিয়ার উনি লিখেছেন, আপু এই কুয়াশার জন্য এভরি উইক ওয়েট করে থাকি, আপু থ্যাংকস অনুষ্ঠানটা প্রচারের করবার জন্য, কুয়াশা অসাম প্রোগ্রাম এন্ড বেস্ট প্রোগ্রাম অফ দা এবিসি রেডিও। আসলে এবিসি রেডিও সব প্রোগ্রামই বেস্ট আমরা মনে করি,
কুয়াশা তো আমাদের অন্যতম সেটা বলতে হবে। আচ্ছা রাজু চিটাগং থেকে লিখেছে, আপু আমি কুয়াশার নতুন ফ্রেন্ড মিজান সাহেবকে খুন করেছে লিলি আক্তারের স্বামী, আপু আমি আনসার আপনাদের নতুন সদস্য না বন্ধু, আমি আপনাদের গল্প শুনতে খুবই ভালো লাগছে। নসিরী থেকে জুয়েল লিখেছে, আমি কুয়াশা শুনছি। আমি আজিম মগবাজার থেকে লিখেছি, আপু কুয়াশা আমার অনেক ভালো লাগে, আর আজকের কুয়াশাটা আপু তার আগের বারের মতন মনে হয়নি, যাই হোক হতেই পারে। মেহের চা চিটাগং থেকে লিখেছে, শামিন আপু কুয়াশা এমন একটি অনুষ্ঠান যা মানুষের হৃদয়ে পৌঁছে মনের কুয়াশা কাটিয়ে দাও দেয়। আচ্ছা শুভ লিখেছে কিশোরগঞ্জ থেকে, আপু আমি ডিএইচএল এ জব করি, তাই কাল অফিস করব, তাই ঘুমোতে যাচ্ছি, বাট কাল এইটা ডাউনলোড করব, গল্পটা আমার খুব ভালো লাগছে, অনেক ধন্যবাদ। অনেকেই শুনতে যাচ্ছে, অনেকে সব অফিস আছে তারপরে শুনছে, স্কুল আছে কলেজ আছে তারপরে শুনছে। শামিন লিখেছে কাপাসিয়া থেকে, শামিন আপু আমি তোমাদের নতুন বন্ধু, আমাকে ওয়েলকাম করো। ঠিক আছে আমাদের অনেক অনেক বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, এবং আরো একবার বলছি কুয়াশায় গল্প পাঠাতে হলে পাঠাতে হবে যে তিনটে ঠিকানা, একটা হচ্ছে তুমি বলতে চাইলে বলতে পারো,
একটা আরজে শারমিনের ফ্যান পেজে মেসেজ করে পাঠাতে পারে,
ইনবক্সে
পাঠাতে পারে, আর এছাড়া আমাদের এবিসি ঠিকানায় পাঠাতে পারে।
ঠিকানাটা আমি বলি,
ঠিকানাটা বলে দাও,
এবিসি রেডিও ঢাকা ট্রেড সেন্টার 99 কাজী নজরুল ইসলাম এভিনিউ সেকেন্ড ফ্লোর কারওয়ান বাজার ঢাকা। আর কুয়াশা একটি ইমেল অ্যাড্রেস আছে, কুয়াশা KUSHA FM8920@gmail.com এই ঠিকানায় পাঠাতে হবে। কুয়াশার ভয় সবার মন জুড়ে থাকুক সেটা চাইবো না, রাতে যাতে সবাই নিশ্চিন্তে ঘুমাতে পারো সেটাই কামনা করছি, জানি ঘুম আসবে না ভয় লাগবে, এটাই কুয়াশার শোনার আনন্দ, এবং এখানেই আমার প্রাপ্তি, সবাইকে ভয় দেখানো বা সবাই যদি রহস্য বা কেউ হয়তো ভয় পাচ্ছে না রহস্যটা নিয়েও চিন্তা করতে পারে, সারা রাত হতে চিন্তা করতে করতে কেটে যাবে যে আসলেই কে খুন করেছিল নিজামকে। তো সবাই খুব ভালো মানে খুব ভালো থাকবে আর ভয় পাবেন না, ভালো থাকবেন, আশা করছি আবারও কথা হবে আমার সঙ্গে। আমি শারমিন
আর আমি অনিন্দ,
কুয়াশা থেকে বিদায় নিচ্ছি, শুভরাত্রি।
শুভরাত্রি।
This track was downloaded from FusionBD.com.